This track was downloaded from FusionBD.com.
The Archel presents Kuasha.
শুরু হয়ে গেছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল। আর সাথে আছি আমি শারমিন, আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর জানিয়ে দিচ্ছি, এয়ারটেল বন্ধ কানেকশন অন করলেই পাচ্ছেন 1 টাকার কথা 1 টাকা ক্যাশব্যাক এয়ারটেলে, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য। সাথে থাকছে ফ্রি টুইটার ও উইকিপিডিয়া। আর কে দেয় এত সব বোনাস? বোনাস পেতে এক্ষুনি রিচার্জ করুন 19 টাকা। আরও অফার জানতে ভিজিট করুন facebook.com/airtelblus। আর আজকে হাতে সময় নিয়ে একেবারে শুরুতেই আমাদের প্রথম ঘন্টার গল্প শুরু করতে হচ্ছে। প্রথম পর্ব এখন শুনবো, তারপরে একটা বিজ্ঞাপন বিরতির পর বাকিটা শুনবো। আর আজকে গল্প রয়েছে হুমায়ুন আহমেদের লেখা ওয়েজা বোর্ড, আর এই ওয়েজা বোর্ড পড়ে শোনাচ্ছে সেতু। আর আমাকে লিখবার নাম্বার জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে প্রথমে এবিসি লিখে মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন লিখে পাঠিয়ে দেবেন 2221। আর আপনি শুনছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা।
প্রায় 8 বছর পর নাসিরের বড় ভাই আলাউদ্দিন দেশে ফিরল, সঙ্গে বিদেশি বউ, বউয়ের নাম ক্লারা। বউর চুল সোনালি, চোখ ঘন নীল, মুখটাও মায়া মায়া। তবু মেয়েটাকে কারোরই পছন্দ হল না। যে পরিমাণ আগ্রহ নিয়ে নাসরিন বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছিল, ভাইকে দেখে সে ঠিক ততখানি নিরাশ হল। 8 বছর আগে নাসরিনের বয়স ছিল 9, এখন 17। 9 বছর বয়সী চোখ এবং 17 বছর বয়সী চোখ একরকম নয়। 9 বছর বয়সী চোখ সবকিছুই কৌতূহল এবং মমতা নিয়ে দেখে, আর 17 বছরের চোখ বিচার করতে চেষ্টা করে। তার বিচারে ভাইকে এবং ভাইয়ের বউকে দুজনকেই খারাপ লাগছে। নাসরিন দেখলো তার ভাই আগের মতো চুপচাপ শান্ত ধরনের ছেলে নয়, খুব হইচই করা শিখেছে। স্ত্রীকে নিয়ে সবার সামনে বেশ আহ্লাদ করছে, ঠোঁট গোল করে হানি ডাকছে, অথচ হানি শব্দটা বলার সময় ঠোঁট গোল হয় না। আলাউদ্দিন এতদিন পর দেশে এসেছে, আত্মীয় স্বজনদের জন্য উপহার টুপহার আনা উচিত ছিল, তেমন কিছুই আনেনি সে। ভূষভূষায় অ্যাশ কালারের একটা সোয়েটার এসে মার জন্য, সেই সোয়েটার নিয়ে কত রকম আদিক্ষেতা। পিওরুল একেবারে, মা বুঝতে পেরেছ, পিওরুল আজকাল আমেরিকাতে এক্সপেন্সিভ। মা তোমার কি কালারটা পছন্দ হয়েছে? নাসরিনের একবার বলবার ইচ্ছে হল, অ্যাশ কালারের পছন্দের কি আছে ভাইয়া? অবশ্য কিছু বলল না, তার মনটাই খারাপ হয়ে গেল। এতদিন পর এসেছে, ভাইয়ার কি উচিত ছিল না মার জন্য একটা ভালো কিছু আনা? বাবার জন্য এনেছে ক্যালকুলেটর, যে বাবা রিটায়ার করেছে, চোখে দেখতে পায় না, সে ক্যালকুলেটর দিয়ে কি করবে? নাসরিনের বড় বোন শারমিন তার দুই জমজ মেয়েকে নিয়ে সুটকেস খোলার সময় বসেছিল। এই দুই মেয়েকে আলাউদ্দিন দেখেনি। চিঠি লিখে জানিয়েছে, এই দুই মেয়ের জন্য একই রকম দুটো জিনিস নিয়ে আসবে, যা দেখে দুজনেই মুগ্ধ হবে। দুজনের জন্য দুটো গায়ে মাখা সাবান বেরুল। এই সাবান ঢাকার নিউ মার্কেটে ভর্তি, আমেরিকা থেকে বই আনতে হয় না। আলাউদ্দিন বলল, বেশি কিছু আনতে পারিনি বুঝলি। লাস্ট মোমেন্টে ক্লারা ডিসাইড করলো আমার সঙ্গে আসবে, অনেকগুলো টাকা বেরিয়ে গেল, কিছু টাকা সঙ্গেও রাখতে হয়েছে, ঢাকায় হোটেলের বিল কেমন কে জানে। নাসরিন বলল, হোটেলের বিল মানে তুমি কি হোটেলে উঠবে নাকি? বাধ্য হয়ে উঠতে হবে, এই গাদা গাদি ভিড়ে ক্লারার দম বন্ধ হয়ে আসছে। চট করে তো সব অভ্যাস হয় না, আস্তে আস্তে হয়। তোরা আবার এটাকে কোনো ইস্যু বানিয়ে বসবি না। তোদের কাজই তো হচ্ছে সামান্য ব্যাপারটাকে কোনো মতে ফুলিয়ে ফাপিয়ে ইস্যুতে পরিণত করা। নাসরের চোখে পানি এসে গেল। তার আপন বড় ভাই তার সঙ্গে এমন ব্যবহার করবে সে স্বপ্নেও ভাবেনি। নাসরের চোখের পানি অবশ্য কেউ দেখতে পেল না। একটু আসছি ভাইয়া বলে সে চট করে উঠে গেল। বাথরুমে কিছুক্ষণ কাটিয়ে চোখ মুছে উপস্থিত হল। আলাউদ্দিন তখন সুটকেস খুলে আরো কি সব উপহার বের করছে, অতি তুচ্ছ সব জিনিস। গাড়ির পেছনে লাগানো স্টিকার যেখানে লেখা হাগ ইউর কিডস। তাদের গাড়ি কোথায় যে তারা গাড়ির পেছনে স্টিকার লাগাবে? কে অবশ্য কিছু বলল না, সবাই এমন ভাব করতে লাগলো যে গাড়ির স্টিকারটা খুবই প্রয়োজন ছিল। আলাউদ্দিন বলল, নাসরিন তোর জন্য তো কিছু আনা হয়নি। নাসরিন বলল, আমার কিছু লাগবে না, তোকে বরং এখান থেকে সাইটের কিছু কিনে দেব। আচ্ছা। আলাউদ্দিন সুটকেস ঘাটতে লাগলো। তার ঘাটার ভঙ্গি দেখে মনে হয় সে আশা করছে কিছু একটা পেয়ে যাবে, যা নাসরিনকে দিতে পারলে শারীর ঝামেলা যেতে হবে না। নাসরিনের লজ্জার সীমা রইল না। এই যে জিনিস পাওয়া গেছে, হাসিতে আলাউদ্দিনের মুখ ভরে গেল। সবাই ঝুঁকে পড়ল সুটকেসের উপর। লিপস্টিকের মতো একটা বস্তু বেরোল। আলাউদ্দিন বলল, নে নাসরিন, এর নাম লিপ গ্লস, ঠোঁটে দিলে চকচক করে, ঠোঁট ফাটে না। নাসরিন শুকনো গলায় বলল, থ্যাংকস ভাইয়া। আলাউদ্দিন বিরক্ত গলায় বলল, গিফট হচ্ছে গিফট, গিফটের মধ্যে সস্তা দামি কোনো ব্যাপার না। বাঙালিদের স্বভাব হচ্ছে কোনো উপহার পেলেই হিসাব নিকাশে বসে যাবে, দাম কত কি। নাসরিন বলল, আমি কোনো হিসাব করছি না ভাইয়া, লিপ গ্লসটা আমার খুব পছন্দ হয়েছে। দ্যাটস গুড, মাই গড নাসরিন, তোর ভাগ্য ভালো, আর একটা জিনিস পাওয়া গেছে, ওইজা বোর্ড, এতক্ষণ চোখেই পড়েনি। ওইজা বোর্ড আবার কি? আলাউদ্দিন লুডু বোর্ডের মতো একটা বোর্ড বেড়ে ধরল। চারদিকে এ থেকে জেড পর্যন্ত লেখা, মাঝখানে দুটো ঘর, একটা লেখা ইয়েস একটা নো। এটা কি কোনো খেলা ভাইয়া? খেলাই বলতে পারিস, ভূত নামানোর খেলা। প্ল্যানসেটের নাম শুনিস নি? এটা দিয়ে প্ল্যানসেটের মতো করা যায়। লাল বোতামটা দেখছিস না? দুজন বা তিনজন মিলে খুব হালকা ভাবে তর্জনী দিয়ে এটাকে টাচ করে রাখবি, কোন রকম প্রেসার দেওয়া যাবে না। বোতামটাকে রাখবি বোর্ডের ঠিক মাঝখানে, ঘরের আলো কমিয়ে দিবি আর মনে মনে বলবি, ইফ এনি গুড সোলস পাসেস বাই প্লিজ কাম। তখন আত্মাটা বোতামে চলে আসবে, বোতাম নড়তে থাকবে। তখন কোনো প্রশ্ন করলে আত্মা জবাব দেবে। কিভাবে জবাব দেবে? বোতামটা অক্ষরগুলোর উপর যাবে, কোন কোন অক্ষরের উপর যাবে সেটা খেয়াল রাখতে হবে। ভূতটার নাম যদি হয় রহিম, তাহলে প্রথমে যাবে আর এর উপর, তারপর এর উপর, তারপর এইচ, বুঝতে পারছিস? বোতামটা আপনা আপনি যাবে না, আঙুল দিয়ে ছুঁয়ে রাখতে হবে। ভাইয়ার ভূত কি সত্যি সত্যি আসে? আরে দূর, ভূত আছে নাকি যে আসবে? আমেরিকানদের এটা হচ্ছে একটা পয়সা বানানোর এক ফন্দি। এত সহজে আত্মা চলে এলে তো কাজই হতো। আলাউদ্দিন আমেরিকানদের স্বভাব চরিত্র সম্পর্কে মজার মজার গল্প বলতে লাগলো। আলাউদ্দিনের মা রাহেলার মনে ক্ষীণ আশা। গল্প যেভাবে জমেছে তাতে মনে হয় না ছেলে বউকে নিয়ে হোটেলে যাবে। যদি সত্যি সত্যি যায় তাহলে তিনি মানুষের কাছে মুখ দেখাতে পারবেন না। এমনিতেই বিদেশি বউয়ের কথা অনেকেই হাসাহাসি করছে। জামশেদ সাহেবের স্ত্রী গত সপ্তাহে এসে সরু গলায় বললেন, বাঙালি ছেলেরা যে বিদেশে গিয়েই বিদেশিনী বিয়ে করে ফেলে, ওইসব বিদেশিনীগুলি নিচু জাতের, ঝি জমাদার নিয়ে সব। ভদ্রলোকের মেয়েরা বাঙালি বিয়ে করতে যাবে কেন? ওদের গরজটা কি? রাহেলা ক্ষীণ গলায় বললেন, আপনাকে কে বলেছে? বলবে আর কে, এ তো সবাই জানে। বাঙালি ছেলেগুলির সাদা চামড়া দেখে আর হুশ থাকে না, ওরা তো প্রথম প্রথম জানে না যে ওই দেশের ঝিয়ের চামড়াও সাদা আর ম্যাথসানের চামড়াও সাদা। রাহেলা এসব কথায় কোনো জবাব দিতে পারেননি, শুধু শুনে গেছেন। এখন যদি ছেলে বরে হোটেলে চলে যায় তাহলে কি হবে? সবাই তো গায়ে থুতু দেবে। অবশ্য তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন ছেলে এবং ছেলের বউয়ের জন্য একটা ঘর ভালো মতো সাজাতে। নাসরিনের ঘরটাই সাজাতে হয়েছে, দেয়ালে চুনকাম করা হয়েছে, টিউব লাইট লাগানো হয়েছে, একটা ফ্যান ঘরে আছে, সেই ফ্যানে ঘটাং ঘটাং শব্দ হয় বলে নতুন একটা সিলিং ফ্যান কেনা হয়েছে। তারপরেও যদি ছেলে বউ নিয়ে হোটেলে ওঠে, তিনি আর কি করবেন? তার আর কি করার আছে? রাতে খাওয়া শেষ হবার সঙ্গে সঙ্গে আলাউদ্দিন বলল, আমরা তাহলে উঠি মা। রাহেলা ক্ষীণ গলায় বললেন, কোথায় যাবি? আলাউদ্দিন বিরক্ত গলায় বলল, কোথায় যাবি কেন বলছো মা, আগে ভাগে তো বলেই রেখেছি একটা ভালো হোটেলে উঠতে হবে। ক্লারা গত রাতে এক ফোঁটা ঘুমায়নি, বেচারি গরম সিদ্ধ হয়ে গেছে, বাতাস নেই এক ফোঁটা, ফ্যান তো আছে। বাতাস গরম হয়ে গেলে ফ্যানে লাভ কি বলো? তোমরা গরম দেশের মানুষ, ওর কষ্টটা কি বুঝবে? আমি নিজেই সহ্য করতে পারছিলাম না। আর ও বুকে নিয়ে হোটেলে গিয়ে উঠলে নানান কথা বলবে লোকে। আলাউদ্দিন এই কথা রাগে জ্বলতে লাগ, হরবর করে এমন সব কথা বলতে লাগলো যার তেমন কোনো অর্থ নেই। তার বাবা মনসুর সাহেব, যিনি কখনোই কিছু বলেন না, তিনি শেষ পর্যন্ত বলে ফেললেন, তুই খামোখা চিৎকার করছিস কেন? আমি খামোখা চিৎকার করছি? আমি শুধু বলেছি লোকজনের কথা নিয়ে তোমরা এত নাচো কেন? তোমরা যদি না খেয়ে মারো, লোকজন এসে তোমাদের খাওয়াবে? প্রতি মাসে $150 যে মানি অর্ডারটা পাও সেটা কি লোকজন দেয় বলো? লোকজন দেয়? মনসুর সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে সিগারেট ধরিয়ে বললেন, যা যেখানে যেতে চাস। আলাউদ্দিন তিক্ত গলায় বলল, তোমরা যে ভাবছো ছেলে ঘর ছেড়ে হোটেলে চলে যাচ্ছে, কাজে ছেলে পর হয়ে গেল, এটা কিন্তু ঠিক না। আমরা কিছু ভাবছি না, তুই আর ভ্যাজ ভ্যাজ করিস না, মাথা ধরিয়ে দিয়েছিস। মাথা ধরিয়ে দিয়েছি? আমি মাথা ধরিয়ে দিয়েছি? 8 বছর পর ফিরে আসা পুত্রের সঙ্গে দ্বিতীয় রাতেই বাড়ির সদস্যদের খণ্ড প্রলয়ের মতো হয়ে গেল। নাসির মনে মনে বলল, বেশ হয়েছে, খুব মজা হয়েছে, আমি খুব খুশি হয়েছি। ক্লারা ঝগড়ার ব্যাপারটা কিছুই বুঝল না, একবার শুধু ভুরু কুচকে বলল, তোমরা তো চেঁচিয়ে কথা বলো কেন? বলেই জবাবের অপেক্ষা না করে বসার ঘরে টিকটিকি দেখতে গেল। বাংলাদেশের ছোট্ট প্রাণী তার হৃদয় হরণ করেছে, সে টিকটিকির 21টা ছবি এ পর্যন্ত তুলেছে। ম্যাক্রোলেন্স আনা হয়নি বলে সে খুব আফসোস করছে, ম্যাক্রোলেন্সটা থাকলে ক্লোজ আপ নেওয়া যেত। খুব সঙ্গত কারণেই গভীর রাত পর্যন্ত এই পরিবারের কোনো সদস্য ঘুমাতে পারল না। বারান্দায় বসে রাহেলা ক্রমাগত অশ্রু বর্ষণ করতে লাগলেন। একসময় মনসুর সাহেব বললেন, আর কেঁদো না, চোখে ঘা হয়ে যাবে, তোমার ছেলের আশা ছেড়ে দাও, বিদেশি পত্নী বিয়ে করে ধরাকে সরা দেখছে, হারামজাদা। নাসরিন আজ ওর ঘরে ঘুমোতে পারছে, ঘরে ঢুকে তার মনটা খারাপ হয়ে গেল। কত আগ্রহ করে তারা সবাই মিলে ঘর সাজিয়ে দিয়েছে, তবু ভাইয়ার পছন্দ হল না। এই ঘরটা কি হোটেলের চেয়ে কম সুন্দর হয়েছে? মাথার পাশে টেবিল ল্যাম্প, পায়ের দিকে দেয়ালে সূর্যাস্তের ছবি, খাটের পাশে মেরুন রঙের বেডসাইড কার্পেট, জানালা খুলে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিলে খুব একটা গরম কি লাগে? কই তার তো লাগছে না, তার তো উল্টো কেমন শীত শীত করছে। সে টেবিল ল্যাম্প জ্বালালো, এত বড় খাটে একা ঘুমাতে কেমন যেন অস্বস্তি লাগছে। ভাইয়া থাকবে না জানলে বড় আপাকে জোর করে রেখে দিত। নাসরিন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আজ রাতটা তাদের জন্য খুব খারাপ রাত। আজ রাতে তাদের কারোরই ঘুম হবে না। একা একা জেগে থাকা খুবই কষ্টের। ভূত নামালে কেমন হয়? উইজাবোর্ড খুলে সে যদি বোতামটা হাত দিয়ে ছুঁয়ে বসে থাকে তাহলে কি কিছু হবে? যদি কোনো আত্মা চলে আসে তাহলে ভালোই হবে, আত্মার সঙ্গে গল্প করা যাবে। মুশকিল হচ্ছে এই আত্মাগুলি আবার কথা বলে না, বোতাম ঠেলে ঠেলে মনের ভাব প্রকাশ করে। নাসরিন দরজা বন্ধ করে উইজাবোর্ড নিয়ে বসল। তর্জনী দিয়ে বোতামটা ছুঁয়ে নরম গলায় বলল, আমার আশেপাশে যদি কোনো বিদেহী আত্মা থাকেন তাহলে তাদের মধ্যে একজন কি দয়া করে আসবেন? যদি আসেন তাহলে আমার মনটা একটু ভালো হবে, কারণ আজ আমার মনটা খুব খারাপ। কেন খারাপ তা তো আপনারা খুব ভালো করেই জানেন। পুরো ঘটনার সময় নিশ্চয়ই আপনারা আশেপাশে ছিলেন, ছিলেন না? এই পর্যন্ত বলেই নাসরিন চমকে উঠল। ডান হাতটা একটু যেন কাঁপছে। বোতামটা কি নড়তে শুরু করেছে? অসম্ভব, হতেই পারে না। একি বোতামটা এগিয়ে গেল কিভাবে? নাসরিন নিজেই হয়তো নিজের অজান্তে বোতাম ঠেলে ঠেলে নিয়ে গেছে। খানিকটা ভয় এবং খানিকটা অস্বস্তি নিয়ে নাসরিন অপেক্ষা করছে। হচ্ছেটা কি? বোতাম ইয়েস লেখা ঘরে কিছুক্ষণ থেমে আবার আগের জায়গায় ফিরে এলো। নাসরিন শব্দ করেই বলল, বাহ বেশ মজা তো। পরবর্তী কিছুক্ষণ ইয়েস এবং নোতে বোতাম ঘুরতে লাগল। নাসরিনের শুরুর ভয় খানিকটা কমে গেল, যদিও তখনও বুক ধকধক করছে। ওইজা বোর্ডে ইয়েস এবং নো ছাড়া আরো দুটি ঘর আছে, সেগুলি হচ্ছে আমি উত্তর দেব না এবং আমি জানি না। বোতামটা এইসব ঘরেও মাঝে মাঝে এলো এবং প্রশ্ন এবং উত্তর এইভাবে সাজানো যায়। আপনি কি এসেছেন? হ্যাঁ। আপনি কি এই বাড়িতেই থাকেন? না। আপনি কোথায় থাকেন? আমি উত্তর দেব না। আজ আমাদের সবার খুব মন খারাপ, সেটা কি আপনি জানেন? না। কি জন্য আমাদের মন খারাপ সেটা কি বলবো? না। শুধু না না করছেন কেন, একটু শুনলে কি হয় বলি? হ্যাঁ। বোতামটা ঘুরতে ঘুরতে এক্স ঘরে গিয়ে থামল। নাসরিন বলল, এক্স দিয়ে বুঝি কারোর নাম হয়? ঠিক করে নাম বলুন। আমি জানি না। আপনি জানেন না মানে আপনার কি নাম নেই? না। ভূতদের নাম থাকে না? আমি জানি না। সে কি, আমার তো ধারণা প্রেতাত্মারা সব জানে। আর আমি আপনাকে যাই জিজ্ঞেস করছি আপনি বলছেন আমি জানি না। আচ্ছা বলুন তো, 19 কে 13 দিয়ে গুণ দিলে কত হয়? আমি জানি না। আমিও জানি না, তবে আপনি যদি বলতেন তাহলে গুণ করে বের করতাম। আপনি কি অঙ্ক জানেন? হ্যাঁ। আচ্ছা আত্মাদের কি অঙ্ক করতে হয়? বোতাম এক জায়গায় স্থির হয়ে রইল, উত্তর দিল না। নাসরিন বলল, আপনি কি আমার উপর রাগ করেছেন? হ্যাঁ। প্লিজ আমার উপর রাগ করবেন না, কেউ আমার সাথে রাগ করলে আমার খুব মন খারাপ থাকে। এমনিতেই আমার মন আজ খুবই খারাপ। আপনি কি জানেন আমার যে মন খারাপ এবং কেন? হ্যাঁ। কেন মন খারাপ সেই ঘটনাটা বলি, বলবো? হ্যাঁ। নাসরিন আজ সারাদিনের ঘটনা বলতে শুরু করলো। বলতে বলতে দুবার কেঁদে ফেলল। তার কাছে একবারও মনে হলো না সে হাস্যকর একটা গান্ড করছে। এইসব গল্প বোতামটাকে বলার কোনো মানে আছে?
FM 89.2
Kuasha. দ্বিতীয় পর্ব।
নাসরিন ঘুমাতে গেল রাত তিনটায়, খুব চমৎকার ঘুমল। ঘুমিয়ে এত তৃপ্তি সে অনেকদিন পায়নি। তবে ঘুমের মধ্যে সারাক্ষণে মনে হলো একজন বুড়ো মানুষ তার গায়ে হাত রেখে শুয়ে আছেন। বুড়ো মানুষটার শরীরে চুরুটের কড়া গন্ধ। ভোর সাতটায় আলাউদ্দিন এসে উপস্থিত। সে ভোর হতেই বাসায় চলে আসবে রাহেলা তা ভাবিনি। আগের রাতে সব দুঃখ তিনি ভুলে গেলেন। হাসি মুখে বললেন, বৌমাকে আনলি না? ও ঘুমাচ্ছে, ঘুম ভাঙলে চলে আসবে। নোট লিখে এসেছি, আসতে পারবে একা একা? আসতে পারবে না মানে কি যে বলো তুমি মা, ওকে আমাদের দেশের মেয়ে যে স্বামী ছাড়া এক পা ফেলতে পারবে না। তা তো ঠিকই। রাহেলা নাস্তার আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন। আলাউদ্দিনকে এখন অনেক সহজ ও স্বাভাবিক মনে হচ্ছে। রান্নাঘরে মার পাশে বসে অনেক গল্প করতে লাগলো। নাসরিন এবং মনসুর সাহেবও গল্পে যোগ দিলেন। তুই তো ওই দেশেই থেকে যাবি। হ্যাঁ, এই দেশে আছে কি বলো? এই দেশে থাকলে তো মরতে হবে না খেয়ে, অনেকেই তো আছে। কি রকম আছে তা তো দেখতেই পাচ্ছি। তাও ঠিক। নাসরিন সহজভাবে ভাইয়ার সঙ্গে অনেক গল্প করলো। এখন ভাইয়াকে খুব আপন লাগছে, কথা বলতে ভালো লাগছে। ভাইয়া, কাল ওইচাপুর দিয়ে ভূত এনেছিলাম তাই নাকি? হ্যাঁ, আপনা আপনি বোতাম এক ঘর থেকে অন্য ঘরে যায়। তুই নিশ্চয়ই ঠেলেছিস। অনেস্ট ভাইয়া, মোটেও ঠেলিনি। তুই না ঠেললেও তোর সাবকনশিয়াস মাইন্ড ঠেলেছে। আমি নিউজ উইক পত্রিকায় দেখেছিলাম, পুরো ব্যাপারটাই আসলে সাবকনশিয়াস মাইন্ডের। এমন সহজ স্বাভাবিকভাবে যে মানুষটা গল্প করলো, সেই আবার ঠিক সন্ধ্যাবেলা একটা ঝগড়া বাঁধিয়ে বসলো। সাধারণ ঝগড়া না, কুৎসিত ঝগড়া। ব্যাপারটা এরকম, ক্লারা খাবার পানি চেয়েছে, নাসরিন গ্লাসে করে পানি দিয়েছে। এক চুমুকে সেই পানি খেয়ে ক্লারা বলল, থ্যাংকস, খুব ভালো পানি। ক্লারা এখন কিছু কিছু বাংলা বলার চেষ্টা করে। আলাউদ্দিন বলল, ফোটানো পানি দিয়েছিস তো, বয়েলড ওয়াটার? না ভাইয়া, টেপের পানি। কেন, তোদেরকে কি আগে বলিনি যে সবসময় বয়েলড পানি দিবি? পানি ফুটিয়ে পরে বোতলে ভরে রাখবি। সামান্য কথাটা মনে থাকে না, বয়স যত বাড়ছে তোর বুদ্ধি দেখি ততই কমছে। নাসরিনের মুখ কালো হয়ে গেল। মনসুর সাহেব মেয়েকে রক্ষা করবার জন্য বললেন, একবার মাত্র খেয়েছে, কিচ্ছু হবে না, আমরা তো সবসময় খাচ্ছি নাকি? তোমাদের খাওয়া আর ক্লারার খাওয়া এক হলো। মাইক্রো অর্গানিজম খেয়ে খেয়ে তোমরা ইমিউন হয়ে আছো, ও তো হয়নি। যা হবার হয়ে গেছে, এখন চিৎকার করে লাভ কি? চিৎকার করছি নাকি? তোমাদের সঙ্গে দেখি সামান্য আর্গুমেন্টও করা যায় না। নাসরিন অনেক চেষ্টা করেও কান্না আটকাতে পারল না। মুখে শাড়ির আঁচল গুছি দ্রুত বের হয়ে গেল। রাহেলা মৃদুস্বরে বললেন, দিলি তো মেয়েটাকে কাঁদিয়ে, ভারী অভিমানী মেয়ে, রাতে তো খাবেই না। আলাউদ্দিন বিরক্ত গলায় বলল, এত অল্পতেই যদি চোখে পানি এসে যায় তাহলে তো মুশকিল। ভুল করলে আর সেই ভুল ধরিয়ে দেওয়া যাবে না। ও ছেলে মানুষ। ছেলে মানুষ কি বলছো, 17-18 বছর বয়সে কেউ ছেলে মানুষ থাকে? তোমাদের জন্য বড় হতে পারে না, তোমরা ছেলে মানুষ বানিয়ে রেখে দাও। আলাউদ্দিন রাতে খেলো না, বউকে নিয়ে নাকি নিরিবিলি কোথাও ডিনার করবে। নাসরিন সেই রাতে ঘুমোতে গেল না খেয়ে, অনেকক্ষণ জেগে রইল, ঘুম এলো না। তার খুবই কষ্ট হচ্ছে, মরে যেতে ইচ্ছে করছে। অনেক রাতে সে ওইজা বোর্ড নিয়ে বসল। আজ আর দেরি হল না, বোতামে হাত রাখা মাত্র বোতাম নড়তে লাগলো। আজ সে উত্তরগুলো শুধু হ্যাঁ বা না দিয়ে যাচ্ছে না, অক্ষরের উপর ঘুরে ঘুরে ছোট ছোট শব্দ তৈরি করছে, মজার মজার শব্দ। নাসরিন এই শব্দগুলো গুরুত্ব দিচ্ছে না, আবার গুরুত্ব দিচ্ছেও। একবার ভাবছে এগুলো অবচেতন মনের ইচ্ছা, আরেকবার ভাবছে হতেও তো পারে, হয়তো সত্যি কেউ এসেছে। পৃথিবীতে রহস্যময় ব্যাপারটা তো হয়, কটা রহস্যের সমাধান আমরা জানি। কি যেন বলেছেন শেক্সপিয়ার, দেয়ার আর মেনি থিংস ইন হেভেন আর আর্থ। আপনি কি এসেছেন? হ্যাঁ, কাল যিনি এসেছিলেন আজও কি তিনি এসেছেন? হ্যাঁ। আপনার নাম এক্স, কি অদ্ভুত নাম। আচ্ছা, আপনি কি জানেন আজ আমার মন কালকের চেয়েও খারাপ? জানি। কি করা যায় বলুন তো? আমি জানি না। আপনি কি জানেন আপনার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে? জানি। ভাইয়া বলছিল, এই যে আপনি নানান কথা বলছেন, এগুলো আসলে আমার মনের অবচেতন ইচ্ছার প্রতিফলন। হতে পারে, ভাইয়াকে আমার দারুণ পছন্দ, আমি জানি। ওই পচা মেয়েটা সব নষ্ট করে দিয়েছে। আমার মনে হয় মেয়েটা ডাইনি, ও আশেপাশে থাকলেই ভাইয়া অন্যরকম হয়ে যায়, তখন সবার সঙ্গে ঝগড়া করে। জানি। কি করা যায় বলুন তো? মেয়েটাকে মেরে ফেলো। ছি, কি যে বলেন, মানুষকে মেরে ফেলা যায় না। হ্যাঁ যায়। কিভাবে? অনেকভাবে। আপনার কথাবার্তা কোনো ঠিক নেই। আপনি কি করে ভাবলেন আমি একটা মানুষ মারতে পারি? সবাই পারে। আপনি পারেন? না। আপনি পারেন না কেন? আমি জানি না। মানুষ মারা যে মহাপাপ, এটা কি আপনি জানেন? আমি জানি না। আপনি আসলে কিছুই জানেন না। হতে পারে। তাছাড়া আপনি আরেকটা জিনিস ভুলে যাচ্ছেন। ধরুন আমি ওই পচা মেয়েটাকে মেরে ফেললাম, তখন পুলিশ কি আমাকে ছেড়ে দেবে? আমাকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেবে না? তা দিতে পারে। আর ভাইয়ের অবস্থাটা তখন চিন্তা করে দেখুন, কি রকম রাগ সে করবে। টাকা পয়সা দেয়া বন্ধ করে দেবে, আমরা তখন না খেয়ে মারা যাব। বাবার এক পয়সা রোজগার নেই, আমাদের ব্যাংকে টাকা পয়সা নেই, ভাইয়া প্রতি মাসে যে টাকা পাঠায় ওইটা দিয়ে আমরা চলি। ভাইয়া প্রতি মাসে কত পাঠায় বলেন তো? আমি জানি না। $100। $100 বাংলাদেশি টাকায় কত হয় তা জানেন? না, বেশি না, 3,500। মা এবার কি ঠিক করে রেখেছে জানেন? মা ঠিক করে রেখেছে ভাইয়াকে বলবে আরো বেশি কিছু টাকা পাঠাতে। $100 হচ্ছে না, জিনিসপত্রের যা দাম। আপনাদের তো আর কোনো কিছু কিনতে হয় না, আপনারা আছেন সুখে, তাই না? আমি জানি না। আচ্ছা, আপনার কি মনে হয় ভাইয়া টাকার পরিমাণ বাড়াবে? আমি জানি না। না বাড়ালে আমাদের খুব কষ্টের মধ্যে পড়তে হবে। আমার কেন জানি মনে হচ্ছে বাড়াবে না, বিয়ে করেছে, খরচ বেড়েছে, তাই না? হতে পারে। টাকা না বাড়ালে কি হবে বলুন তো? আমার আরেক ভাই আছে, জসিম ভাইয়া, চিটাগাঙে থাকেন। টাকা পয়সা ভালোই আছে, কিন্তু সে আমাদের একটা পয়সা দেবে না। আমরা যদি না খেয়ে মরেও যাই সে ফিরেও তাকায় না। কি করা যায় বলুন তো? ক্লারাকে মেরে ফেলা যাক। বারবার আপনি এক কথা বলেন কেন? আপনার কাছে বুদ্ধি চাচ্ছি, ওকে মেরে ফেলাই একমাত্র বুদ্ধি। যান, আপনার সাথে আর কথাই বলবো না। রাস্তিন ওই জাবর বন্ধ করে ঘুমাতে গেল। আজ আর গত রাতের মতো চট করে ঘুম এলো না, একটু যেন ভয় ভয় করতে লাগলো। ওই জাবর টেবিলের উপর রাখা হয়েছে তার কাছেই চেয়ার। নাসরিনের কেন জানি মনে হচ্ছে চেয়ারে ওই মিস্টার এক্স বসে আছেন, বুড়ো ধরনের একজন মানুষ যার গায়ে চুরুটের গন্ধ। ওই বুড়ো মানুষটার একটা চোখ ছানি পড়া, গায়ে চামড়ার কোট, সেই কোটেও এক ধরনের ভ্যাপসা গন্ধ। নাসরিন কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু তার স্পষ্ট মনে হচ্ছে কেউ একজন আছে। নাসরিন ভয়ে ভয়ে বলল, আপনি কি আছেন? চেয়ার নড়ে উঠল, সত্যি নড়ল, নাকি মনের ভুল? নাসরিন ক্ষীণ স্বরে বলল, আপনি দয়া করে বসে থাকবেন না, চলে যান, যখন আপনাকে দরকার হবে আমি ডাকব। আবার চেয়ার নড়ল, নিশ্চয়ই মনের ভুল। নাসরিনের বড় ভয় লাগছে, জুন মাসের এই প্রচন্ড গরমের রাতেও একটা চাদরে সারা শরীর ঢেকে সে শুয়ে রইল। ঘুম এলো একেবারে শেষ রাতে, তাও গাঢ় ঘুম না, আজে বাজে সব স্বপ্ন। একটা স্বপ্ন তো খুবই ভয়ঙ্কর, তার শাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। সে অনেক চেষ্টা করছে আগুন নেভাতে, পারছে না। যতই চেষ্টা করছে আগুন আরো ছড়িয়ে পড়ছে। একজন বুড়ো মতো লোক চুর উঠাতে পুরো ব্যাপারটা দেখছে, কিন্তু কিছুই করছে না। টাকার পরিমাণ বাড়ানোর দাবি রাহেলা অনেক ভনিতার পর করলেন। বলতে তার খুবই লজ্জা লাগলো, কিন্তু কোনো উপায় নেই। আলাউদ্দিন তখন চা খাচ্ছিল, চায়ের কাপ নামিয়ে বিস্মিত গলায় বলল, টাকা বাড়াতে বলছো? হ্যাঁ, $100 তোমাদের হচ্ছে না? না, তোমরা কি পাগল টাগল হয়ে গেলে? আমেরিকায় আমি কি টাকার চাষ করেছি? ট্রাক্টর দিয়ে জমি চষে টাকা চারা গাছ খুলে দিচ্ছি। রাহেলা ক্ষীণস্বরে বললেন, সংসার অচল। সংসার তো আমারটা আরো বেশি অচল। বিয়ে করেছি, নতুন সংসার, অ্যাপার্টমেন্ট নিয়েছি, একটা জিনিস নেই অ্যাপার্টমেন্টে। ক্লারা অফিস করে, তার একটা আলাদা গাড়ি দরকার। তোমাদের টাকা তো বাড়াতে পারবই না, বরং কিছু কমিয়ে দেব বলে ভাবছি। আমাদের চলবে কিভাবে? জসিম ভাইকে বলো, তারও তো কিছু দায়িত্ব আছে, সে তো গায়ে ফু দিয়ে ঘুরছে। রাহেলা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আলাউদ্দিন বিরক্ত স্বরে বলল, এরকম ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলবে না মা, নিঃশ্বাস ফেলে সমস্যা সমাধান হয় না। নাসরিন ওইজা বোর্ড নিয়ে বসেছে, রাত প্রায় দুটো, আজ অন্য দিনের মতো গরম না। সন্ধ্যাবেলায় তুমুল বর্ষণ হয়েছে, আকাশ মেঘলা, বিদ্যুৎ চমকাচ্ছে, আবারও হয়তো বৃষ্টি হবে। বৃষ্টির ছাট আসছে বলে জানলা বন্ধ। আপনি কি আছেন? হ্যাঁ। আমাদের কি বিপদ হয়েছে শুনেছেন? না ভাইয়া, টাকা পয়সা বেশি তো পাঠাবেই না, বরং আরো কমিয়ে দিয়েছে। ও আচ্ছা, কি করব আমরা বলুন তো? মেয়েটাকে মেরে ফেলো। এইটা ছাড়া বুঝি আপনার মাথায় আর বুদ্ধি নেই? না, এটা সবচেয়ে ভালো বুদ্ধি। আপনার সঙ্গে আমার কথা বলতেই ইচ্ছে করছে না, শুনে দুঃখিত হলাম। আচ্ছা, ওই দিন আপনি আমাকে ভয় দেখালেন কেন? আপনি কি ওই চেয়ারটায় বসেছিলেন? আমার মনে হয় আপনি এখনো চেয়ারটায় বসে আছেন। ক্লারাকে আগুনে পুড়ে মারলে কেমন হয়? আপনি আজে বাজে কথা বলবেন না তো। আচ্ছা বলুন তো, ওই দিন কি আপনি চেয়ারে বসেছিলেন? তুমি একটু সাহায্য করলেই হয়। কি সাহায্য? যখন আগুন জ্বলে উঠবে, তখন এই ঘরের দরজা তুমি বাইরে থেকে বন্ধ করে দেবে। আপনার কথাবার্তার আগা মাথা কিছুই বুঝতে পারছি না। আগুন লাগার পর মেয়েটা যাতে বেরোতে না পারে। কি বলছেন আপনি? আগুন লাগার পর সে ছুটে বের হতে চাইবে, তখন তাকে শুধু আটকানো, অল্প কিছুক্ষণ আটকে রাখা। চুপ করুন তো, ভালো বুদ্ধি দিচ্ছি। আপনার বুদ্ধি চাই না, তুমি আমার বন্ধু। না, আমি আপনার বন্ধু না। আজ রাতে নাসরিন এক পলকের জন্য চোখ এক করতে পারল না। মনে মনে ঠিক করে ফেলল, ওই চাপড়টা ভোর হতেই আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে। কি সর্বনাশের কথা, বোতামটা এমন অদ্ভুত কথা বলছে কেন? আগামীকাল রাত দুটার ফ্লাইটে আলাউদ্দিন চলে যাবে, শেষ রাত্রায় এ বাড়িতে থাকবার জন্য এসেছে। দীর্ঘদিন হোটেলে থাকায় তাকে বেশ লজ্জিত মনে হচ্ছে, আজ রাতটা থাকতে তেমন কষ্ট হবে না। বর্ষণ শুরু হয়ে গেছে, ঝুম বৃষ্টি হচ্ছে। আলাউদ্দিন বসার ঘরে সবার সঙ্গে গল্প করছে, গল্প বেশ জমে উঠেছে। প্রথম দিকে আমেরিকায় সে কি সব বিপদে পড়েছিল তার গল্প, প্রতিটি গল্পই আগে অনেকবার করে শোনা, তবুও সবাই খুব আগ্রহ করে শুনছে। ঘরে ইলেকট্রিসিটি নেই, বিকেলে ঝড় বৃষ্টির সময় ইলেকট্রিসিটি চলে গিয়েছে, এখনো আসেনি। আজ রাতে আর আসবে বলে মনে হয় না, এখনো ঝড় বৃষ্টি হচ্ছে। বাতাসের শোষ শব্দ, বৃষ্টির ঝমঝমানি, দমকা হাওয়ার ঝপটা, চমৎকার পরিবেশ। একটি মাত্র হারিকেন, সেটা বসার ঘরে। হারিকেন ঘিরে সবাই বসে আছে। ক্লারা ওদের গল্পে তেমন মজা পাচ্ছিল না, ঘন ঘন হাই তুলছিল। মাঝরাতে সে ঘুমোতে গেল, নাসরিন তার ঘরে মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেল। দুর্ঘটনা ঘটল তারও মিনিট দশেক পর। গল্প তখন খুব জমে উঠেছে, শুরু হয়েছে ভূতের গল্প। রাহেলা ছোটবেলায় নিশির ডাক শুনে ঘর ছেড়ে বের হয়ে পড়েছিল, সেই গল্প হচ্ছে। গা ছমছমানো পরিবেশ। ঠিক তখন তীক্ষ্ণ গলায় নাসরিন বলল, ঘর এত আলো হয়ে গেছে কেন ভাইয়া? তার কথা কথা শেষ হওয়ার আগেই শোনা গেল গোঙানিও চিৎকার। দরজায় ধাক্কা দিচ্ছে এবং ক্লারা চেঁচাচ্ছে। সবাই ছুটে গেল শোবার ঘরের দিকে। দাউ দাউ করে জ্বলছে আগুন। দুর্ঘটনা তো বটেই, দুর্ঘটনা ছাড়া আর কিছুই নয়। বাতাসে মোমবাতি কাত হয়ে পড়ে গিয়েছিল নেটের মশারিতে। সেখান থেকে ক্লারার নাইট গাউনে সিনথেটিক কাপড় মুহূর্তের মধ্যে জ্বলে উঠল। খুবই সহজ ব্যাখ্যা, শুধু একটি ব্যাপার ব্যাখ্যা করা যাচ্ছে না। ক্লারার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল, কেউ একজন বাইরে থেকে শিকল তুলে দিয়েছিল। আগুন লেগে যাবার পর ক্লারা প্রাণপণ চেষ্টা করেছে ঘর থেকে বেরোতে, বেরোতে পারেনি। চিৎকার করে দরজা খুলতে বলেছে। ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সঙ্গে তার চিৎকারও কেউ শুনেনি। ব্যাকুল হয়ে শেষ মুহূর্তে সেই ঈশ্বরকে ডাকছিল।
এতক্ষণ শুনলাম হুমায়ুন আহমেদের লেখা গল্প বেজিয়া বোট, পড়াশোনা আলো সেতু, আর এখন এয়ারটেল বন্ধ, কানেকশন অন করলেই পাচ্ছেন এক টাকার কথা এক টাকা ক্যাশব্যাক এয়ারটেলে। আর পাঁচই মে ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য, সাথে থাকছে ফ্রি টুইটার ও উইকিপিডিয়া। বোনাস পেতে এক্ষুনি রিচার্জ করুন 19 টাকা, আর অফার জানতে ভিজিট করুন facebook.com/airtelbuzz। আর হাতে একেবারেই সময় নেই, রাত 12টার খবর শুনতে যাব, তারপর চলে যাব কুয়াশার মূল কাহিনী শুনতে। এদিকে রিফাত লিখেছে, নোশিনী থেকে কুয়াশা শুনছে, অনেক ভালো লাগছে। দীপু লিখেছে, কালীবাড়ি রোড ভোলা থেকে আপনাকে শুভেচ্ছা, খুব ভালো লাগছে, আমি নতুন বন্ধু। ওকে, ওয়েলকাম তোমাকে। আর কাদের কক্সবাজার থেকে লিখেছে, শ্যামিনাপু কেমন আছো, আমি এক সপ্তাহ পর্যন্ত কুয়াশার জন্য অপেক্ষা করেছি, আজ শুনছি মন ভরে শ্যামিনাপু। বাকিটা কি লিখেছে আমি কিছু বুঝতে পারছি না। চাঁদপুর থেকে এস এম আলাউদ্দিন লিখেছেন, ভূত শারমিন আপু আমাদের গল্প বলো। আমি ভূত শারমিন আপু, আচ্ছা, আমরা মহা সুখে মানুষ ধোকা দেয়। আচ্ছা, কি লিখেছেন একেবারে অগোছালো পড়তে পারলাম না, আরেকবার লিখে পাঠান, পরে পড়ে দেবো। চলে যাচ্ছি রাত 12টার খবর শুনতে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশার সাথে, আছি আমি শারমিন, ফিরে আসবো রাত 12টার খবরের পর, সঙ্গেই থাকবেন। এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল। আর সাথে আছি আমি শারমিন। আর এখন এয়ারটেল বন্ধ, কানেকশন অন করলেই পাচ্ছেন এক টাকার কথা এক টাকা ক্যাশব্যাক এয়ারটেলে। আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য, সাথে থাকছে ফ্রি টুইটার ও উইকিপিডিয়া। বোনাস পেতে এক্ষুনি রিচার্জ করুন 19 টাকা, আর অফার জানতে ভিজিট করুন facebook.com/airtelbuzz। আর একদম সরাসরি চলে যাব আজকে কুয়াশার মূল কাহিনীতে, হাতে একেবারে সময় কম। আজকের কাহিনী এবং নাট্যরূপ দিয়েছেন মশিউর রহমান শান্ত, আর সাউন্ডে ছিলেন খালিদ, এবং নাট্যাংশ বা অভিনয়াংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিদ শাড়ি। এখন শুনবেন কাহিনীর প্রথম অংশ, আর বাকি অংশ শুনব একটা বিরতির পর, আমি আবার ফিরে আসি, তারপরে শুনব। আর আমার সঙ্গে যারা রয়েছেন প্লিজ সঙ্গেই থাকবেন, যারা লিখেছেন আরও যারা লিখতে চান লিখবেন যেকোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। জানিয়ে দিচ্ছে কি করে মেসেজ পাঠাতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে স্পেস দিয়ে যারা লিখতে চাইছেন লিখে নাম সহ পাঠিয়ে দেবেন 2221। শুরু করছি আজকের কাহিনীর প্রথম অংশ, সঙ্গেই থাকবেন। আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়।
না, এটা নতুন কিছু না। লিপির বাসায় এটা দুই একদিন পরপরই ঘটে। কখনো একা থাকলে, কখনো একা ঘুমালে, কিংবা কখনো সন্ধ্যায় একা একা বাসায় ফিরলেই লিপির মধ্যে অদ্ভুত এক পরিবর্তন দেখা দেয়। লিপির মা কিংবা লিপির বাসার সবাই এই পরিবর্তনের সাথে বেশ ভালোভাবেই পরিচিত। পরিচিত হলেও বাসার একমাত্র মেয়ের এরকম অবস্থা কেউ মেনে নেবে না, এটাই স্বাভাবিক। তবে এটা সমাধান এখনো পর্যন্ত হয়নি, তাই মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। তবে এরকম হলে যতটা না বেশি ধকল লিপির ফ্যামিলির উপর দিয়ে যায়, তার চাইতে অনেক বেশি ধকল যায় লিপির উপর দিয়ে। একা একা চিৎকার করতে করতে এক পর্যায়ে লিপি অজ্ঞান হয়ে যায়, এবং যখন জ্ঞান ফিরে আসে তখন আর কোনো কথা বলার শক্তিও থাকে না লিপির। একদমই শক্তি শূন্যভাবে দুই তিন দিন মরার মতো বিছানায় পড়ে থাকে সে। আচ্ছা, লিপির এই রোগ নিয়ে আরো অনেক কথাই বলা যাবে, এখন লিপির অন্য কথা বলা যাক। লিপি মুন্সীগঞ্জের একটি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রী। কলেজটি মুন্সীগঞ্জের সবচেয়ে পুরনো কলেজ, তাই এখানকার বেশিরভাগ মানুষ এখানেই তাদের ছেলে মেয়েকে পড়াতে পছন্দ করে, আর ছেলেমেয়েরাও তাই। তবে কলেজে কোথাও একটা ঝামেলা আছে, সেই ঝামেলা যদিও আহামরি কোনো ঝামেলা না, সে যাই হোক, এখন লিপির বন্ধুদের কথা বলা যাক। লিপির সবচাইতে ক্লোজ ফ্রেন্ড তিনজন, আর তারা হল স্বপ্নীল, শুভ আর মাশফিক। তাদের বন্ধুত্ব খুবই জোরালো এবং এখনো সেরকম জোরালোই আছে। লিপিকে নিয়ে লিপির পরিবার যেমন চিন্তায় থাকে, ঠিক তার বন্ধুরাও কম চিন্তা করে না তাকে নিয়ে। বরং চিন্তা একটু বেশি করাতেই বোধহয় লিপি একদিন না এলে তাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। অন্য কোন টপিকের চাইতে লিপিকে নিয়েই বেশি কথা বলা হয়, ঠিক যেমনটি হচ্ছে এখন।
লিপি নাটক করে অকান হয়ে যায়, তাই না?
আর নয় তো কি, যদি কোন সমস্যা থাকতোই সেটা কি ডক্টর বুঝতে পারতো না?
জগতে অনেক কিছু লজিক দিয়ে চিন্তা করলে হয় না শুভ। আমাদের জগতে লজিক যেমন আছে, অ্যান্টিলজিকও আছে। আর এমন তো না লিপির নর্মাল সমস্যা, ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবে।
আমার কাছে নর্মালই মনে হচ্ছে। কোনো কারণ ছাড়াই কেউ হুদাই অজ্ঞান হয়ে যাচ্ছে, তার মানে সে অজ্ঞান হবার ভান করছে আর কিছুই না।
ভান করে কি লাভ?
যে হচ্ছে সেটা সে জানে, আমি কি করে বলবো?
তুই যখন বলতে পারিস না তো আন্দাজে ঢিল ছুটছিস কেন?
যাই হোক, এইসব নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না। আমাকে এখন বল যে তোরা লিপিকে দেখতে কবে যাবে।
আজই তো যাওয়া যায়।
নর্মাল ভাবে দেখতে গেলে আমি যেতে পারি, আমার কোনো সমস্যা নেই। তবে গিয়ে অ্যাবনর্মাল কোনো কথা বললে এর মাঝে আমি নাই।
এখানে অ্যাবনর্মালের কি দেখলি শুভ?
তোদের এই আদি ভৌতিক মার্কা কথা শুনতে আমার ভালো লাগবে না।
হয়েছে হয়েছে, এখন আর এসব ফালতু বিষয় নিয়ে তর্ক করতে আমারও না ভালো লাগছে না। আমরা বিকেলে লিপির বাসায় যাচ্ছি, আর এটা হচ্ছে ফাইনাল, ঠিক আছে?
লিপির সামনে আবার বলে বসিস না যে লিপি তুই নাটক করে অজ্ঞান হয়েছিস।
এইটুকু কমন সেন্স আমার আছে।
উফ, জেনে ভালো লাগে।
শুভ স্বভাবটাই এরকম, একটু কেমন যেন একরোখা, যা বিশ্বাস করে তাই বলে ফেলতে পছন্দ করে। ভূত প্রেত কিংবা কোন প্রকার সুপার ন্যাচুরাল জিনিসে তার বিন্দু মাত্র বিশ্বাস নেই, আর বিশ্বাস নেই বলে সবকিছুতেই লজিক খোঁজাটা তার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। দুনিয়ার সবকিছু যে লজিক মেনে চলে না সেটা মেনে নিতে পারে না শুভ, তাই প্রতিটা বিষয় যুক্তি দিয়ে বিচার করতেই সে ভালোবাসে। আর তার যুক্তি বলে লিপি মোটেও আজীব কিছু দেখে অজ্ঞান হয় না, হয় এক লিপি নাটক করে নয়তো লিপির মাথায় সমস্যা আছে। তবে এই ক্ষেত্রে হিতে বিপরীত হচ্ছে মাশফিক আর স্বপ্নীল। স্বপ্নীলের সাথে লিপির ফ্রেন্ডশিপটা একদম ছোটবেলায়, ছোটবেলার বান্ধবীকে তাই অবিশ্বাসের কথা ভাবতেও পারে না স্বপ্নীল। তাছাড়া ভূত প্রেত আর অতি প্রাকৃত ঘটনার মধ্যে অগাধ বিশ্বাস হচ্ছে স্বপ্নীলের। একই অবস্থা মাশফিকেরও, সে দেখতে একটু মোটাসোটা তাই অনেক ছোট বাচ্চারাই ভয় পায় মাশফিককে। তবে ছোটরা মাশফিককে যতটা না ভয় পায় তার চেয়ে কয়েকশো গুণ বেশি ভয় পায় মাশফিকের ভূত প্রেতের কথা শুনে। শুধুমাত্র এই কারণে ভূত প্রেত বিষয়গুলোকে একটু সম্মানের চোখে দেখে মাশফিক। সম্মান শব্দটা হাস্যকর হলেও মাশফিকের বেলায় এটাই সত্যি, কারণ তার ধারণা কোনো একদিন কোনো না কোনো বেয়াদবির জন্য অঘটন ঘটে যাবে, তার চেয়ে বরং এইসব বিষয়কে সম্মান করাই ভালো। সে যাই হোক, মাশফিক স্বপ্নীল আর শুভ তিনজন মিলেই বিকেলের পর রওনা হল লিপির বাসায়।
কিরে, কি অবস্থা এখন তোর? তোরা তোরা খবর পেলি কি করে?
প্রতিবার যেভাবে পাই, তোর অসুস্থ হবার খবর কি চাপা থাকে?
যাক, ভালোই লাগছে তোদের দেখে। শুভ, দাঁড়িয়ে আছিস কেন, খাটে বস।
যাক, এবার তাহলে কথা বলতে পারছিস, আমি তো ভাবলাম কথাও বুঝি বলবি না।
উফ, ভালো জিনিস তোর কাছে ভালো লাগে না? না, ও কথা বলতে পারছে, এটা তো পজিটিভ সাইন। আর এখানেও
আমি তো নেগেটিভ কিছু বলিনি, তুই একবারই নেগেটিভ ভাবে নিচ্ছিস কেন? আচ্ছা থাক, বাদ দে তো। লিপি, তুই বল এবার কি দেখেছিলি?
ওই এক জিনিসই, ওই এক জিনিসই তো আমি বারবার বারবার দেখি। বোবায় ধরা নামে একটা রোগ আছে, একা পেলেই ধরে। এটা কি এমন কিছু? আমার বাসার পাশের যে একটা আপু আছে, ওই আপুকে না এমন প্রায় ধরত। তারপর এক হুজুর আসলো, এসে ঝাড়ফুঁক করলো, তারপর এখন সব ঠিক হয়ে গেছে। জানি না রে, হলেও হতে পারে, তবে ব্যাপারটা খুব পেইনফুল। তুই কি একটু আমার পরিচিত হুজুরের সাথে কথা বলে দেখবি?
সবকিছু যদি ঝাড়ফুঁকে হয়ে যেত তাহলে আর ডক্টরের দরকার ছিল না, সবকিছু তো করতে বলছে না, তাছাড়া এক্সপেরিমেন্ট করতে দোষ কি? লিপির সমস্যাটা লিপির মনে, ও যদি আজ থেকে বিশ্বাস করতে শুরু করে যে ও কিছু দেখে না, কাল থেকে দেখবি আসলে ওর চোখে কিছুই পড়ছে না। সত্যি বলতে ওর সাবকনশিয়াস মাইন্ডে ওই ঘটনা গেঁথে গেছে।
কি আমার বড় মনোবিদ বিশেষজ্ঞ চলে এসেছে রে, তুই যখন এতই ভালো বুঝতে পারছিস, তুই নিজেই ঠিক করে দে না।
আমি কেন ঠিক করবো, আমি কি ডক্টর?
তাহলে একবারই ডাক্তারি করছিস কেন?
আমার মন যা বলছে তাই শেয়ার করলাম। আচ্ছা লিপি, একটা কাজ করলে কেমন হয়? তুই তো দুই তিন দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবি, তারপর আমার বাসায় ছোটখাটো একটা বারবিকিউ পার্টি করলে কেমন হয়? তোরা সবাই সেদিন আমার বাসায় থাকলি।
আইডিয়া মন্দ না, আমার বাসায় একটু ঝামেলা করবে, কিন্তু শিবলি ভাই সাথে থাকলে সে ঝামেলাও হবে না।
পার্টি হলে সবাই মিলে করলেই মজা, একা একা পার্টি জমে না। শিবলি ভাই থাকলো, ওদিক থেকে হারুন ভাই থাকলো। আরে কোন হারুনের কথা বলছিস? ওই মুন্সিগঞ্জের হারুন ভাই? ডাক্তার হারুন, চিনিস নাই?
ওই হাতুড়ে ডাক্তার আমাদের মাঝে থেকে কি করবে?
হাতুড়ে ডাক্তার বলিস না, বেটার সাথে কথা তো বলিস না, তো জানিস না
কি যে দারুণ গল্প বলতে পারে, কি আর বলবো।
আর তার জ্ঞান, সিরিয়াসলি বলছি, দেখার মতো।
এত যখন জ্ঞান তো ঢাকায় যায় না কেন? এখানে হাতুড়ে ডাক্তার হিসেবে পড়ে থাকারই বা কি দরকার?
এই হচ্ছে তোদের সমস্যা, দাঁত থাকতে দাঁতের মর্মতরা বুঝিস না। লোকটা ভালো মেন্টালিটি তাই এখানে আছে, আর এখানে আছে বলেই তো তোরা তাকে হাতুড়ে ডাক্তার বানিয়ে দিয়েছিস।
উফ, আমরা এখানে রোগী দেখতে এসেছি নাকি ঝগড়া দেখতে এসেছি সেটাই বুঝতে পারছি না।
আচ্ছা শোন, এত কিছু বোঝার দরকার নেই বাবা, আমরা ফাইনাল একটা পার্টি করছি, এটা হচ্ছে ব্যাপার। আর ওই পার্টিতে আমরা গল্প করব, আড্ডা দিব, আর শুভ তুই কিন্তু গান করবি।
সেদিন দেখা যাবে গিটার আনতেই ভুলে যাবে সে।
কোনো চিন্তা নেই,
গিটার ভুলে গেলে আমি গিয়ে ওর বাসা থেকে নিয়ে আসবো, তাহলে প্রোগ্রাম ফাইনাল।
একদম ফাইনাল।
ফ্রেন্ডরা একসাথে হলে আড্ডা তো দেওয়া হবেই, এ আর নতুন কি। আড্ডা নতুন না হলেও আড্ডার মাঝে নতুন কি অ্যাড করা যায় সেটা নিয়ে ভাবতে লাগলো শুভ। এমনিতে শুভর কোনো কিছুতে অ্যালার্জি নেই, শুধু অন্ধবিশ্বাস কিংবা গাঁজাখুরে টাইপের কথাবার্তা কেন জানি সে নিতে পারে না। শুধুমাত্র এই কারণেই লিপিকে বারবার বলতে গেলে খোঁচা দিয়েই কথা শোনায়। তার মানে এই নয় যে সে লিপিকে অপছন্দ করে, বরং তাদের বন্ধুত্ব অনেক বেশি জোরালো। যাই হোক, তারা একসাথে লিপিকে দেখে বের হলো সন্ধ্যার পর। তবে সন্ধ্যার পর বের হলেও শুভ আর মাশফিক সাথে সাথে বাসায় চলে গেল না। স্বপ্নিলকে বাসায় ছেড়ে দিয়ে দুজনে চলে আসলো মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে। তারা দেখল যে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে একটি লঞ্চ ছেড়ে যাবে, আর তারপরে দেখা যাবে যে পুরো ঘাট ফাঁকা। আর এই ফাঁকা ঘাটে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পছন্দ করে শুভ। ঠিক ঘাটে বলা ঠিক হচ্ছে না, ঘাট থেকে একটু দূরে, একটু ঢালু জায়গা, বসলেই নদীর স্রোত পাড়ে এসে যখন শব্দ করে তখন অদ্ভুত একটা অনুভূতি হয়। মনে হয় এই বড় নদীটি বোধহয় হাতছানি দিয়ে ডাকছে। তবে নদীর ডাক সবসময় খুব যে ভালো হয় তা না, মাঝে মাঝে খুব ভয়ঙ্কর হয়। এই ঘাট থেকে একটু দূরেই অনেকদিন আগে লঞ্চ ডুবেছে। থাক সেসব কথা, এখন বরং মাশফিক আর শুভর কথা শুনি।
কেন জানো লং ড্রাইভে যেতে খুব ইচ্ছে করছে।
ভালো তো, নদীতে লাভ দে আর গাড়ি চালানোর মতো করে সাঁতার কেটে আয়।
তুই বেটা সবকিছুতেই মজা নিস।
মজা নেয়ার কিছু নেই, মাঝিকে বিমানে তুলে দিলে সে কি চালাতে পারবে?
আজীব, এখানে মাঝি নৌকা এগুলো কোথা থেকে আসলো?
নদীর পারে বসে যদি তোর লং ড্রাইভে যাওয়ার ইচ্ছে হয় তাহলে কোনো না কোনো মাঝির তো প্লেন চালানোর ইচ্ছে জাগতেই পারে।
তুই এত পচাস কেন আমারে?
পচা জিনিস নতুন করে কিভাবে পচাবো?
সমস্যা কি তোর বলতো?
আমার আবার কি সমস্যা? সমস্যা তোর লিপির। আমার সমস্যা থাকলে আমি তো আজব আজব জিনিস দেখতাম, কিন্তু তুই ছাড়া এই মুহূর্তে আমার আজব কিছুই আর চোখে পড়ছে না।
ভালো কথা, আমার বাসায় গেট টুগেদার করলে ভালোই হবে, কি বলিস?
তা তো হবে, গেট টুগেদারে কথা থাক, সেটা নিয়ে পরে কথা বলা যাবে। বাতাস কেমন লাগছে বল?
জোস, মনে হচ্ছে উড়ে যাচ্ছি।
তোর ওজন এখন কত?
মানে?
মানে তোর আকার আয়তনের পরিমাণ বল।
বুঝলাম, আমি একটু মোটা, কিন্তু তাই বলে তুই আমাকে অলওয়েজ অপমান করতে পারিস না।
আরে গাধা, অপমান কোথায় করলাম বল না। কত?
98।
তুই চাইলেও এই বাতাসে উড়ে যেতে পারবি না, তোর মতো বস্তাকে এখান থেকে সরানোর মতো বাতাস এটা না, তোকে সরাতে হলে টর্নেডো লাগবে।
এই দাঁড়া দাঁড়া, পানির স্রোতে একটু পরপরই ওদিকে বেশ ধাক্কা লাগছে, আর দেখতে পাচ্ছিস
কি
ওটা? কি ঠিক বস্তা নাকি মানুষের?
আসলে তো, চল তো দেখি।
আমি দেখতে দেখতে পারবো না, নদীর পারে লঞ্চ ডুবে যাওয়ার পর অনেকগুলো লাশ উঠেছিল, আমি এখন লঞ্চ ঘাটে বসতেও ভয় পাই।
আরে চল তো, লাশ হলে সবাইকে জানাতে হবে, উদ্ধার করে দাফন কাফন তো দিতে হবে নাকি?
আমি নাই, আমি এর মধ্যে নাই, তুই যা।
আরে বাবা চল তো, কাছ থেকে অন্তত দেখে আসি।
আমি পেছনে আছি, তুই আসলে একটা ঝামেলা শুভ, তোর সাথে আসলে কোনো না কোনো ঝামেলা বাঁধবেই।
আর একটু কাছে গেলেই বোঝা যাবে।
এটা লাশ শুভ, এটা লাশ, আর সামনে যাওয়ার দরকার নেই।
গালার মতো কথা বলিস না, লাশটা টেনে ভালো মতো পাড়ে তুলে আন, নয়তো আবার নদীতে ভেসে যাবে।
তুই লাশ ধরতে যাচ্ছিস কেন? এই শুভ, তুই কি পাগল হয়ে গেছিস?
আমাকে হেল্প কর মাশফিক, একটু ধর লাশ, প্রচন্ড ভারী।
দাঁড়া, আমি ঘাটের মানুষ ডাকছি।
এই পাশে মানুষ পাবি না, দৌড়ে টার্মিনাল ধর, ওখানে যা।
তুই লাশ ছেড়ে সরে দাঁড়া,
আমাকে নিয়ে চিন্তা না করে মানুষ নিয়ে আয়,
আমি এখনই যাচ্ছি।
বড় বড় নদীর পাড়ের মানুষের কাছে এটা আহামরি কোনো ঘটনা না। তাছাড়া লঞ্চ ডুবলে 3 মাস পরও লাশ ভেসে আসতে দেখা যায়। তবে মাশফিক ভিতর ডিম হলেও সে দৌড়ে মানুষ না নিয়ে আসলে হয়তো এই লাশ উদ্ধারটা সত্যিই কষ্টকর হয়ে যেত। তবে শুভ সাহস আছে, কলেজে পড়ুয়া ছেলে হলেও মানসিকভাবে শুভ অনেক বেশি শক্তিশালী। তা না হলে একা একা এভাবে কেউ লাশ ধরে রাখে? তাছাড়া লাশের অবস্থা যে নর্মাল ছিল তাও না, পানিতে মরা মানুষগুলোর লাশ খুবই ভয়ঙ্কর হয়, দেখলে কেমন যেন গা শিরশির করে ওঠে, চেহারা ফুলে চোখ বের হয়ে আছে, এমন লাশ দেখে অবশ্য গা শিরশির করাই স্বাভাবিক। তবে এই ঘটনায় শুভ কলেজের হিরো হয়ে গেল। কলেজের মাঠে এটা নিয়ে যখন আড্ডা হচ্ছে তখন মাশফিক বড় বড় চোখ করে সেই রাতের ঘটনা বলছে। তবে শুভর মধ্যে এটা নিয়ে কোনো বিকার নেই, মনে হচ্ছে এটা প্রায় প্রতিদিনই ঘটে।
আমি পারি তো তখনই হার্ট অ্যাটাক করে মারা যায়।
তোরা রাত করে ওখানে কি করছিলি?
আরে খুব বেশি রাত না, তোর বাসা থেকে বের হলাম, সেদিনের ঘটনাই তো এটা।
তা দেখেছিলি যখন? আগে মানুষ ডাক দিতি, নিজেরা ধরতে গেলি কেন?
আমি না, সব এই পোদ্দারের কাজ, আমাকে বলে ধরতে, আমার মাথায় প্রথমে আসলো লাশ হাত দিয়ে ধরবো, আমি কি পাগল নাকি? তাই মানুষ ডাক দিলাম।
শুভ, তুই কিছু বলছিস না কেন? কেন এত বেশি বুঝে কাজকর্ম করতে যাস?
তোদের সাথে কথা বলাই আসলে বৃথা। একটা লাশ নদীর কিনারে পড়ে আছে, আমাদের এটা তো নর্মাল নদী না, সুতরাং একটা বড় ঢেউ আসলেই লাশ আবার উধাও হয়ে যাবে। লাশটা ভেসে যাওয়ার আগে লাশ ধরে রাখাটাই কি আমাদের দায়িত্ব ছিল না?
দায়িত্ব পালন সবাইকে নিয়ত করা যায়,
আমি তো সেটাই করেছি। যাই হোক, এই টপিক নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। লাশ ঠিক মতো পুলিশের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং বেয়ারিশ লাশ দাফন হয়েছে, এতে আমি খুশি।
টপিক চেঞ্জ কর, আমি চিন্তা করলেই তো আমার হাত পা আবার ঠান্ডা হয়ে যায়।
ঠিক বলেছিস। আচ্ছা ভালো কথা, আমাদের আড্ডার কি হলো?
এখন তো তাই দিচ্ছি।
আরে এটা না, মাসফিকের বাসায় যে প্ল্যান করা হয়েছিল সেটার কথা বলছি।
সেটা আমি কি জানি, শুক্রবার হওয়ার কথা ছিল মনে হয়।
হ্যাঁ শুক্রবারই তো হবে।
প্লিজ মিস করিস না। আর তুই কি শিবলি ভাইয়ের সাথে কথা বলেছিস? স্বপ্নিল
ভাইয়া আসবে না, উনি নাকি ওনার কি কাজ নিয়ে ব্যস্ত, এই জন্য আসতে পারবে না। তাহলে তুই আসবি কি করে? তোর না বাসায় প্রবলেম? আর ব্যাপার না, আমি ওটা ম্যানেজ করে ফেলবো। যাই হোক, শিবলি ভাই না আসলো, আরেকজন তো আসার কথা। কি, ওই যে ওই হাতুড়ে ডাক্তারটার কথা বলছিস?
ওটা তো শুভ জানে।
আই শুভ, তোর ডাক্তার হারুন ভাইকে বলেছিলি?
এখনো বলিনি, আজ বলবো ভাবছি।
আচ্ছা, আমরা আড্ডা দিলে কি সমস্যা? খুদাই একজন বড় মানুষকে রেখে আড্ডাটা বোরিং করার কোনো মানে হয়? আর তাছাড়া আমাদের মাঝে উনিও নিশ্চয়ই অস্বস্তি বোধ করবেন। আমার মনে হয় না যে এমনটা হবে। আর তাছাড়া শুভ যখন ওনাকে আনতে যাচ্ছে, ভেবে চিন্তেই নিশ্চয়ই আনছে।
তোদের সমস্যা হলে ওনাকে বলার দরকার নেই।
আরে গাধার মতো কথা বলিস কেন, আমাদের আবার কিসের সমস্যা? তুই বরং আজই ওনাকে জানা, ফ্রি থাকলে যেন আমাদের সময় দেয়।
যাই হোক, উনি আসুক কিংবা না আসুক, কিন্তু শুভ তুই অবশ্যই গিটার আনবি। গিটারের কথা কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছি, মনে থাকে যেন, বুঝছিস?
এতবার বলতে হবে না, আমার মাথায় থাকবে।
তাহলে কলেজ থেকে বের হয়ে আর বাসায় যাস না, হারুন ভাইয়ের সাথে দেখা করে যাস।
তাই করব।
মুন্সিগঞ্জ সুপারমার্কেট থেকে বেশ খানিকটা দূরেই দেবক বাজার। বাজারের ছোট্ট একটি ফার্মেসিতে বসে ডাক্তার হারুন। প্রকৃতপক্ষে ডাক্তার হারুনকে বোকা বলাই ভালো, কেননা উনি নর্মাল কম্পাউন্ডার নন, একজন MBBS ডাক্তার। একজন ডাক্তার হাসপাতাল ছেড়ে ফার্মেসিতে সময় পার করছে, এটা নিঃসন্দেহে বোকামি ছাড়া আর কিছুই না। কিন্তু ব্যাপারটা ঘটেছে অন্যদিকে। শুধুমাত্র বাবার সাথে ঝগড়া করে হারুন এখানে একা একা বসবাস শুরু করেছে, ঢাকা ছেড়ে একেবারে মুন্সিগঞ্জের দেবক বাজারে। তবে একদিক থেকে সে হ্যাপি, কেননা এখানে সে একদম নিরিবিলিতে সময় পার করছে, বিরক্ত করার মতো কেউ নেই। সপ্তাহে হয়তো বড় জোর 5-7 রোগী দেখা হয়, এতে ভালোই দিন কেটে যায় তার। তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে নিজেকে সময় দেবার মতো সময় পাচ্ছেন তিনি। আর তার ফার্মেসি তো বলতে গেলে ছোট্টখাটো একটা লাইব্রেরি, অনেক রকম বই দিয়ে উনি ওনার ফার্মেসিকে বলতে গেলে লাইব্রেরি বানিয়ে ফেলেছেন। যতক্ষণ সময় ফ্রি থাকেন শুধু বই পড়েন, আর বই পড়ে একা একা হাসেন, আবার কখনো সখনো একা একা কাঁদেন। যাই হোক, মূল গল্পের কথায় আসি।
Kuasha FM. আঁচল প্রেজেন্টস কুয়াশা।
চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশার সাথে, আছি আমি শারমিন আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর আমরা আজকের কাহিনীতে দেখেছি, প্রথম দৃশ্যে আমরা দেখেছি লিপি নামে একটি মেয়ে যে ঘুমের মধ্যে একটি দুঃস্বপ্ন দেখছে এবং সে বারবার ভয় চিৎকার করছে, তাকে ছেড়ে দিতে বলছে, তার গলা কেউ চাপ দিয়ে ধরেছে। এবং আমরা যেটা প্রথমেই দেখলাম যে লিপির এটা নতুন কিছু না, লিপি প্রায় স্বপ্ন দেখে এরকম। তো যেটা তার বন্ধুরা পরে তার বন্ধুদের আড্ডায়, অর্থাৎ তার খুব ঘনিষ্ঠ তিনজন বন্ধু রয়েছে, লিপ, স্বপ্নীল আর শুভ এবং মাশফিক, যারা নাকি আলোচনা করছিল যে লিপিকে হয়তো বোবাই ধরে, লিপির কি হয় কেউ জানে না, কিন্তু সে প্রায় সময় রাতে স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখার পর যেটা হয় সে একেবারে নির্জীব হয়ে কয়েকদিন বিছানায় পড়ে থাকে, রীতিমতো অসুস্থ হয়ে যায়। এই ফাঁকে আরও একটি চরিত্র আমি দেখতে পাচ্ছি, ডক্টর হারুন, যে কিনা মুন্সিগঞ্জের খুব ছোট্ট একটি জায়গা যার নাম দেবক বাজার, সেখানে থাকেন এমবিবিএস ডাক্তার হয়ে তিনি ওই গ্রামে পড়ে আছেন নিরিবিলিতে। কেন সেটা একটু রহস্যজনক লাগলো আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না। এবং আমরা মাঝখানে গল্পের মধ্যেই গল্প শুনতে শুনতে দেখেছি যে চার বন্ধু মিলে একটা আড্ডা বা বারবিকিউ পার্টির অ্যারেঞ্জ করেছে, যেখানে তারা ডক্টর হারুনকে শুভ নিয়ে আসতে চাচ্ছে, কিন্তু সেখানে দারুণ আপত্তি রয়েছে লিপির। আর এই ডাক্তার হারুনের কি ভূমিকা এই কাহিনীর মধ্যে সেটা আমরা জানব একটু পর, এর পরের পর্বে। আর সঙ্গেই থাকবেন, আর আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221 এবিসি লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন লিখে নাম সহ পাঠিয়ে দেবেন। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সাথে আছি শারমিন, চলে যাচ্ছি কাহিনীর পরের পর্বে। শুভ কলেজ শেষ করে চলে গেল হারুন ভাইয়ের কাছে। ডাক্তারি মানুষের সাথে গল্প করতে তার অনেক ভালো লাগে। কিছু কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললেই মনে হয় উইকিপিডিয়াতে সার্চ দিচ্ছি, আর শুভর কাছে হারুন ভাই তেমনি একটি জীবন্ত উইকিপিডিয়া।
কেমন আছেন হারুন ভাই?
এ কি শুভ দেখছি, তা তুমি কেমন আছো সেটা বলো, তুমি তো এখন স্টার হয়ে গেছো। দুই দিন আগে নাকি নদী থেকে লাশ উদ্ধার করেছো, সব জায়গায় তো শুধু এখন তোমার কথাই হচ্ছে।
সেটা তেমন কিছু না হারুন ভাই, মাসপিককে নিয়ে আড্ডা দিচ্ছিলাম, এমন সময় মনে হলো কি যেন নদীর পাড়ে এসে জমে আছে, কাছে গিয়ে দেখলাম লাশ, তারপর আর কি লোকজন খবর পাঠালাম আর উদ্ধার হয়ে গেল, স্পেশাল কিছু না।
তবুও বেয়ারিশ লাশ উদ্ধার, কম কথা না, অনেকে তো ভয় সামনেই যায় না, ভয়ঙ্কর ছিল না?
সত্যি বলতে আমার তেমন ভয়টাই করেনি, তবে একটু তো ভয়ঙ্কর ছিলই। আমার সাথে মাসপিক ছিল, ভয়ের কথা ও ভালো বলতে পারবে, ও তো ভয়ে জমে গিয়েছিল।
তা ওকে নিয়ে আসতে ভয়ের অভিজ্ঞতার কথা শুনতাম, এগুলো শুনতে আমার খুব ভালো লাগে।
আপনার লাইব্রেরি কেমন চলে? আপনার এটা দুই দিন পর মানুষ ফার্মেসি না বলে লাইব্রেরি বলবে দেখতে পাচ্ছি।
এখনই তো বলে, এই যে তুমি বললে।
আসলেই হারুন ভাই এটা এমনই হওয়া উচিত, আপনার মতো পড়ুয়া লোক আর কয়জন আছে?
আমি আর পড়তে পারলাম কই, পাঠ্য বইয়ের থেকে হাজাইরা গল্প উপন্যাসই বেশি পড়ল। তবে মজার বিষয় কি জানো?
কি হারুন ভাই?
পাঠ্য বই পড়ে যা শিখেছি তার চেয়ে কয়েক গুণ বেশি শিখেছি গল্পের বই পড়ে। গল্পের বইয়ের জগৎটা অনেক অনেক বেশি বড়, অনেক বেশি বিস্তৃত।
তা এখন কোন বই পড়ছেন?
এরিক মারিয়া রিমার্কের কোন বই পড়েছ?
নামই শুনিনি, বই কিভাবে পড়বো?
তোমাদের এই জিনিসটাই আসলে ভালো লাগে। আচ্ছা তোমাদের সমস্যা কি বলতো, বই পড়ো না কেন?
পড়লে তো আপনার থেকে জানা সৌভাগ্য হতো না, তাই পড়িনি। এখন মনে হচ্ছে না পড়ে ভালোই হয়েছে।
না না এটা একদমই ঠিক না। যাই হোক এখন যেটা পড়ছি সেটা পড়া শেষ হলে নিয়ে যাও। বইটার নাম অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। একটা কথা বলে দিলাম, সেটা হচ্ছে এই বইটা পড়লে তুমি অবশ্যই কাঁদবে, পলবোমারের জন্য কাঁদবে, কাটের জন্যও কাঁদবে।
এরা কারা
বইয়ের ক্যারেক্টার্স?
আপনিও না হারুন ভাই খুবই অদ্ভুত, ক্যারেক্টারের জন্য আমি কাঁদব, এত ইমোশনাল তো আমি না।
গল্পের বই হলো ফিল করার জিনিস, তুমি যদি সেই ফিলটাই ধরতে না পারো তাহলে তো পড়ে লাভ নেই।
আপনি আমাকে নাম লিখে দিন, কোনটা কোনটা পড়লে ভালো হয় তাহলে সেই অনুযায়ী পড়া শুরু করবো।
দাঁড়াও এক্ষুনি লিখে দিচ্ছি। ইদানিং একটা বাজে অভ্যাস হয়েছে, রোগীদের মধ্যে যারা স্টুডেন্ট তাদের ঔষধের পাশাপাশি তিনটি বইয়ের নামও লিখে দিচ্ছি, ওরা সেই বই পড়ে কিনা কে জানে। আমার লিখে দেওয়ার দায়িত্ব আমি লিখে দেই।
আমাকেও কিছু লিখে দিচ্ছেন নাকি?
এই নাও, এরিক মারিয়া রেমার্ক দিয়ে পড়া শুরু করো। দরকার হলে আমার বই নিয়ে যাও, ঠিক মতো বই ফেরত দিলে আমার বই দিতে কোনো আপত্তি নাই। আর এখানে দেখো কি কি নাম লিখলাম, ড্রিমস ডেড অ্যান্ড লাভ, থ্রি কমরেডস, অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। এই তিনটা বই অবশ্যই পড়বে।
তা না হয় পড়লাম, কিন্তু আপনার সাথে গল্প বলার মাঝে যেটা বলতে এসেছি সেটাই তো ভুলে গেছি।
কি ভুলে গেছ?
শুক্রবার কি আপনি ফ্রি আছেন?
কেন বলো তো?
আসলে তেমন কিছু না, আমরা ফ্রেন্ডরা মিলে আড্ডা দিব, তাই ভাবলাম আপনাকে দাওয়াত করি। রাতের বেলা বারবিকিউ করব, সব মিলিয়ে ভালোই মজা হবে।
তাহলে তো খুবই ভালো খবর, আমার আড্ডা দিতে প্রবলেম নেই। যদিও নিরিবিলি আমার অনেক বেশি পছন্দ, তবুও মাঝে মাঝে আড্ডা তো দেয়া যেতেই পারে।
আমি তাহলে শুক্রবার এসে আপনাকে নিয়ে যাব।
ওকে, নিয়ে যেও। আর তোমার যখন যে বই লাগবে আমাকে জানিও, আমি তোমাকে বই দেব। আমার এখানে অনেক বই আছে।
ঠিক আছে অরুণ ভাই, আর আজ আমি তাহলে যাই।
ঠিক আছে, যাও।
আড্ডা সত্যি একটা নেশার বস্তু। আড্ডা বা ছেলে মেয়ে যত বেশি আড্ডা দিক না কেন, কখনোই যেন তাদের মন ভরে না, আর তাই আড্ডা দেওয়ার প্ল্যান প্রোগ্রামও শেষ হয় না। তবে মজার বিষয় হচ্ছে, লিপি আর স্বপ্নিল যে এই বিশেষ আড্ডা উপলক্ষে নিজেরাই বিশেষ একটা অখাদ্য কেক বানিয়ে ফেলবে তা মাশফিক কিংবা শুভ কারো মাথাতেই ছিল না। এদিকে ডাক্তার হারুন আসবে কেন এটাই ঠিক বুঝে উঠতে পারছিল না লিপি। আড্ডাবাজি তো বন্ধুরা মিলে করাই যায়, এর জন্য বাইরের একজনকে দাওয়াত দেওয়ার কি দরকার? তবে সন্ধ্যার কিছুক্ষণ পর লিপি, স্বপ্নিল, শুভ আর ডাক্তার হারুন একসাথে মাশফিকের বাসায় ঢুকল। ঢুকেই চমকে গেল, মাশফিকের দোতলা বাড়ি পুরোটাই খালি। মাশফিকের বাড়িটা বেশ সুন্দর, দুপুরবেলা দেখলে বেশ ভালোই লাগে, কিন্তু রাতের বেলা কেন যেন এই বাড়িটি দেখলে গা ছমছম করে। বাড়িটির কোথায় যেন কি একটা আছে। তবে মাশফিক কেন জানি নিজের বাসায় একটু কমই ভয় পায়। কম ভয় পায় বললে ভুল হবে, বলা যায় ভয় পায় না। আসলে এক একটা মানুষ এক এক রকম, তাই হয়তো এই অবস্থা। কোনো একটা জায়গাতে নিজেকে মানিয়ে নিতে পারলে ভয় ডর আসলে কিছুই থাকে না। তবে সবাই আড্ডা দেবার জন্য ঢুকে অনেকটা অবাকই হল, কারণ বারবিকিউ পার্টি হচ্ছে না। তার কারণ, মাশফিক মুন্সিগঞ্জের খুব ভালো একটা রেস্টুরেন্ট থেকে খাবার এনে রেখেছে। আর এই ব্যাপারটিতে সবচেয়ে বেশি মেজাজ খারাপ হলো লিপি আর স্বপ্নিলের।
তুই পাকামো করে খাবার আনতে গেলি কেন?
আরে বাবা, তোরা আমাকে ভুল বুঝিস কেন? তোরা এসে কাজ করলে গল্প করার আর টাইমই পাবি না, তাই আমি ভাবলাম খাবার দাবারের ঝামেলা আগেই চুকিয়ে ফেলা যাক।
এটা একদম ঠিক হয়নি, সত্যি মেজাজ খারাপ লাগছে। আর আমরা চাঁদা তুলেও খাবার আনতে পারতাম।
ম্যাডাম, আপনি আমার বাসায় এসেছেন, এখানে আসলে আমি যা আয়োজন করব তাই খেতে হবে। আমি এখনো ফকির হইনি যে আমার চাঁদা তুলে আপনাদের খাওয়াতে হবে।
তুই আসলে একটা ডাম্বো, তোরে একটা বললে আরেকটা বুঝিস, বুঝিস না কেন যে দশের লাঠি একের বোঝা।
এই যে লাঠি বোঝাও আমার মেশিন, এদিকেও একটু তাকান, এখানেও দুজন মানুষ আছি।
আরে হারুন ভাই, কেমন আছেন? শুভর কাছ থেকে আপনার অনেক গুণ গান শুনেছি।
আমার গুণ তেমন নেই আর গানও ভালো পারি না, তার মানে শুভ উল্টো পাল্টা বলে।
হারুন ভাই, আপনি গান না পারলেও শুভ কিন্তু পারে।
গিটার কাত থেকে নামা, আজকে আমাদের গান দিবস, কি কি গান শুনবি বল?
গানও একা গাইবে কেন, আজকে হারুন ভাইও গান গাইবে, আর তার গুণগান আমরা স্বচক্ষে দেখব, কি বলিস স্বপ্নিল? হ্যাঁ, এটা আবার জিজ্ঞেস করতে হয়?
আমার বারোটা বাজানোর ভালোই প্ল্যান চলছে দেখছি।
শুভ, গান ধরবি প্লিজ?
মাশফিক, চল ছাদে গিয়ে গান ধরি, তোদের ছাদ আমার খুব পছন্দের।
হম, ছাদই ভালো, খোলামেলা জায়গায় গান শুনতেও ভালো লাগবে।
চল, আমার তো কোনো প্রবলেম নাই, কিন্তু গান বাজনা শেষ করেই আমরা খেয়ে নেব, ঠিক আছে?
তা নিয়ে তোর টেনশন করতে হবে না, খাবার যেহেতু এনে রাখাই আছে, সেহেতু এক সময় না এক সময় ঠিকই খেয়ে নেওয়া যাবে, ঠিক আছে?
সবাই মিলে ছাদে চলে আসলো। ছাদে বেশ ভালোই বাতাস, এরকম পরিবেশে আড্ডা দিতে কার না ভালো লাগে। সবাইকে বেশ হাসি খুশি দেখাচ্ছে, যদিও লিপির শরীর খুব একটা ভালো না, সকাল থেকে প্রচন্ড মাথা ব্যথা, তবুও অনেকটা জোর করেই চলে এসেছে, নয়তো দেখা যেত সবাই রাগ করে বসে আছে। তবে এখন মনে হচ্ছে মাথা ব্যথাটা একটু হলেও কমছে। ছাদে উঠে সবাই গোল হয়ে বসার পরই শুভ গান ধরল। শুভর সাথে গলা মেলালো সবাই।
আসলে গানটা সুন্দর হয়েছে।
আপনি তো গান গাইলেন না, আপনার গান কিংবা গুণ কোনটাই তো আমাদের দেখা হলো না।
গুণ না থাকলে কিভাবে দেখাবো? দেখানোর জন্য তো কিছু থাকতে হবে, তাই না?
উনি ডাক্তার মানুষ, উনি গান কিভাবে গাইবেন?
ডাক্তাররাও তো মানুষ, তাই না? আচ্ছা থাক, একটা কথা বলতে চাচ্ছি, আর বললাম না।
হারুন ভাই, আপনি রোগ নিয়ে কথা বলতে পারেন।
আড্ডার মধ্যে হাসি খুশির কথাবার্তা বলা যায়, কিন্তু রোগ নিয়ে কথা বলবে কেন?
শুভ, তুই আসলেই একটা আজীব জিনিস, কথা না বাড়িয়ে আবার গান ধর।
না, আমি ফান করছি না। সেদিন কি একটা রোগের কথা যেন হারুন ভাই আমাকে বলছিল, অদ্ভুত একটা রোগ।
কোনটা? বিআইআইডির কথা বলছো?
এটা আবার কোন জিনিস?
এটা একটা মেন্টাল ডিসঅর্ডার।
অদ্ভুত একটা রোগ, তাই না হারুন ভাই?
অদ্ভুত তো বটেই।
মানে কি রকম অদ্ভুত?
দাঁড়াও একটু ভেঙে বলি। বিআইআইডি মানে হচ্ছে বডি ইন্টেগ্রিটি আইডেন্টিটি ডিসঅর্ডার। এটা এমন একটা মানসিক সমস্যা যা হলে তোমার নিজের শরীরের কোন একটি অঙ্গকে মনে হবে এটা অন্য কারো অঙ্গ।
মানে?
যেমন ধরো তোমার হাত, তুমি কাজ করছো, এটা দিয়ে ক্রিকেট খেলছো, আরো কত কিছু করছো, কিন্তু তুমি যদি সেই মেন্টাল ডিসঅর্ডারের পেশেন্ট হও তাহলে সেটাকে ধ্বংস করার জন্য তুমি উঠে পড়ে লেগে যাবে। দেখা যাবে তুমি নিজেই নিজের হাত করাত দিয়ে কেটে ফেলছো, কারণ সেই মুহূর্তে তোমার কাছে মনে হবে এটা তোমার হাত না, এটা অন্য কারো হাত, এবং অন্যায়ভাবে এটা তোমার হাতে লাগিয়ে দেওয়া হয়েছে।
ব্যাপারটা তো সিরিয়াস, ভয়ঙ্কর। ভয়ঙ্কর ব্যাপার নিয়ে কথা বলার ইচ্ছা আমার নাই। হারুন ভাই, মানসিক সমস্যার কথা বাদ দেন প্লিজ, অন্য কিছু নিয়ে কথা বলুন।
হ্যাঁ ঠিকই বলেছ, এরকম রসকসহীন কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতার গল্প আজ তোমাদের শোনাব।
কোনো কষ্টের ঘটনা?
না, ঠিক কষ্ট না। মজার বিষয় কি জানো, আমি আমার কষ্ট কেন জানি কারোর সাথে শেয়ার করি না।
কেন করেন না? করলে তো একটু হলেও কষ্ট কমে।
আমার কাছে এটা মনে হয় না, তাই করি না। তবে তোমাদের আমি আজ যে ঘটনা বলবো সে ঘটনার কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত পাইনি।
অতিপ্রাকৃত কিছু নাকি? সেরকম কিছু হলে থাক, এমনিতেই পুরো বাড়িতে আমরা একা,
পাঁচজন মানুষ আছি আমরা, আবার একা হই কিভাবে?
তারপরেও থাক।
না 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 হারুন ভাই, আমি শুনতে চাই।
আমার বলতে আপত্তি নেই।
আমারও শুনতে আপত্তি নেই, শুধু একটু ভয় পাই। এই যা,
চিন্তা করো না মাশফিক, তোমার ভয় ভাঙানোর দায়িত্ব আজ আমার।
আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হলো।
তবে আমরা আগে খাওয়াটা শেষ করি, তারপরই গল্প শোনা যাবে।
সেই গল্প একটু রাত করে শুনলেই ভালো, তাহলে ফিল করা যাবে।
চল তাহলে খেয়ে নেই সবাই।
চল চল চল।
রাতের খাবার শেষ করে সবাই আবার আড্ডায় বসার জন্য প্রস্তুত হল। মাশফিক ছাড়া সবার আগ্রহ এখন হারুন ভাইয়ের দিকেই। লোকটার মধ্যে কিছু একটা আছে যে কারণে সে সবার মনোযোগ ধরে রাখতে পারে। তবে লিপির মাথা ব্যথাটা এখনো কমেনি, বরং বেড়েছে। লিপির মনে হচ্ছে একটু ঘুমোতে পারলে খুব ভালো হতো, কিন্তু হারুন ভাইয়ের বাস্তব অভিজ্ঞতা না শুনে ঘুমানোর প্রশ্নই আসে না। আর প্ল্যান করে আড্ডা দিতে এসে কেউ ঘুমায়? কথা না বাড়িয়ে আড্ডা শুরুর আগেই স্বপ্নিত হারুন ভাইকে উদ্দেশ্য করে বলল,
হারুন ভাই শুরু করে দিন, আমরা সবাই আপনার অভিজ্ঞতা শোনার জন্য মুখিয়ে আছি।
আসলেই তাই।
ওকে, আসলে ঘটনা যখন ঘটে আমি তখন গাইবান্ধায় ছিলাম। আমি 3 মাসের মতো ওখানে ছিলাম। ওই ঘটনার পর আমি চলে আসি। চলে আসি বলতে কি, আসলে চলে আসতে বাধ্য হই।
কি হয়েছিল সেখানে?
কথার মাঝে কথা বলিস কেন হারুন ভাই, বলুন।
সেটাই এখন তোমাদের বলবো।
গাইবান্ধার অজপাড়াগাতে 3 মাসের জন্য ছিলেন ডাক্তার হারুন। অজপাড়াগা বলতে যা বোঝায় সেই গ্রামটি সেই রকমই। রোগী তেমন নেই বললেই চলে, সেখানেও বই পড়েই সময় কাটাতেন। আর হারুন যে বাড়িতে থাকতেন সেটার আশেপাশে কোনো বাড়িও ছিল না, তবে একটু দূরেই একটা কবরস্থান ছিল। তবে হারুনের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা কখনোই ছিল না, সে ছিল তার নিজের জগৎ নিয়ে ব্যস্ত। কিন্তু হঠাৎ করেই এক রাতে কেউ একজন তার দরজায় ধাক্কা দিতে শুরু করল। কেমন যেন পরিচিত গলা। হারুন জেগেছিল, কি একটা রহস্য উপন্যাস পড়ছিল। হঠাৎ দরজা ধাক্কা দেয়ায় সে চমকে উঠল।
ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, দরজা খুলেন।
কে?
দরজাটা খুলেন, জরুরি কথা আছে।
আপনি কে? এত রাত্রে কি চাচ্ছেন?
দরজা খুলেন ডাক্তার সাহেব, আমি মোকাম পাড়ার মুক্তার। আমারে চিনবেন না, রোগীর প্যান্ট দিয়া রক্ত পড়তেছে ডাক্তার সাহেব, দয়া করে দরজাটা খুলেন।
দাঁড়ান দাঁড়ান, বলুন
একটু। চলতে চলেন ডাক্তার সাহেব, রোগীর অবস্থা ভালো না।
দাঁড়ান, আমি আমার ব্যাগটা নিয়ে নিচ্ছি।
ব্যাগ নেওয়ার লাগবো না ডাক্তার সাহেব, আপনি একাই চলেন।
আমি একা গিয়ে কিলাম। দাঁড়ান ব্যাগটা নিচ্ছি। রোগীর কি হয়েছে বললেন? পেট দিয়ে রক্ত বের হচ্ছে মানে সুইসাইড করার ট্রাই করেছে নাকি?
আপনি আসেন ডাক্তার সাহেব, আপনি দেখলেই বুঝবেন।
আচ্ছা, রোগীর বাসা কোথায়?
আপনি আমার পিছন পিছন আসেন, জলদি হাঁটেন, নাহলে ক্ষতি হয়ে যাইব, অনেক বড় ক্ষতি হয়ে যাইব ডাক্তার সাহেব।
কিন্তু আপনি রোগীর কি হয়েছে সেটা বলছেন না কেন?
এটা আপনি গেলেই বুঝতে পারবেন।
আর কতটুকু বাকি?
আর বাকি নাই, এই তো আয়সা বসছি, হাঁটেন, জলদি হাঁটেন।
আচ্ছা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন?
এই যে ডাইনে, ডাইনে আসেন,
এটা তো কবরস্থান। আপনি আমাকে কবরস্থানে কেন নিয়ে এসেছেন?
আপনার রোগী এইখানে পইড়া রয়েছে, কেউ একজন বাইরে ফালায় রাখছে। আপনি দয়া করে দাফনের ব্যবস্থাটা করেন।
রাত 3টা বাজে আর আপনি আমাকে কি বলছেন এইসব?
ডাক্তার সাহেব, আপনার দুটো পায়ে পড়ি, দাফনের ব্যবস্থা করেন, 5টা বেবারিশ সেহারাটা দেন।
ও মাই গড, এটা কি দেখছি? এটা দেখছি আপনি,
আপনার লাশ। ডাক্তার সাহেব, লাশটা দাফনের ব্যবস্থা করেন।
কিন্তু আমি কি দেখছি এসব? এটা কি করে সম্ভব?
সব সম্ভব, সব সম্ভব ডাক্তার সাহেব। লাশটা ধরেন, লাশটা কষ্ট পাইতেছে।
আপনি সরুন, আমাকে যেতে দিন। আমার আমার
ধরেন, লাশটারে ধরেন, দাফনের ব্যবস্থা করেন।
ডাক্তার সাহেব,
এইটুকু ঘটার পরেই ডাক্তার হারুন অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং ডাক্তার হারুনকে যখন উদ্ধার করা হয়, তখন তার পাশে একটি বেওয়ারিশ লাশও পাওয়া যায়। এবং সেই লাশের জন্য অনেক জবাবদিহিও করতে হয় পুলিশের কাছে। এমনকি মামলা, কোর্ট কাচারি, দৌড়াদৌড়ি সহ আরো অনেক কিছু ফেসও করতে হয় ডাক্তার হারুনকে। মাশফিক, শুভ, স্বপ্নিল ও লিপি হা হয়ে তাকিয়ে আছে ডাক্তার হারুনের দিকে। তাকে দেখে মনে হচ্ছে ঘটনা যেন তিনি এখনো চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছেন। সবাই একদম নীরবতা পালন করছে মনে হচ্ছে। চারপাশে কেমন এক অদ্ভুত নিস্তব্ধতা। তবে এই নীরবতার প্রাচীর ভেঙে কথা বলল লিপি।
গল্পটা ইন্টারেস্টিং,
কিন্তু অতিপ্রাকৃত কোনো কিছু বিশ্বাস করা, আর যাই হোক, আমার পক্ষে পসিবল না।
যার যার বিশ্বাস তার তার কাছে। তুই বিশ্বাস না করলে নাই, তুই করলে যে সত্যি ঘটনা মিথ্যা হয়ে যাবে তা তো না।
আমার জীবনের ভয়ঙ্করতম অভিজ্ঞতা ছিল সেটা, আমি কখনোই সেটা ভুলতে পারব না।
ভুলতে পারার মতো ঘটনা এটা না, না ভুলতে পারাই স্বাভাবিক। এরকম ভয়ঙ্কর কিছু আমার সাথে ঘটলে কি যে হতো আমি জানি না।
ভয়ঙ্কর গল্প শুনে আমার ভয়ঙ্কর মাথা ব্যথা কমল না। হারুন ভাই, কি করা যায় বলেন তো? আজ নিশ্চয়ই আপনি ব্যাগ নিয়ে আসেন নাই।
ঘুম দাও, অনেক সময় কম ঘুম হলে এই সমস্যা হয়।
তুই বরং তাই কর, আম্মুর রুমে গিয়ে ঘুম দে, যেহেতু বাসায় কেউ নাই তোরে কেউ বিরক্ত করবে না।
হুম, আমি বরং সেটাই করি।
আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর সাথে আছি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। অদ্ভুত কাহিনী শুনছি আমরা। শুরুতেই দেখেছি চার বন্ধু, স্বপ্নিল, শুভ, মাশফিক এবং লিপি। লিপির অসুস্থতার কথা আগেও বলেছি, সে ঘুমের মধ্যে অদ্ভুত সব ভয়ের স্বপ্ন দেখে এবং চিৎকার করে ওঠে, গোঙাতে থাকে, যেটা কিনা তার বন্ধুরা মনে করে তার কোন স্লিপিং ডিসঅর্ডার আছে বা তাকে বোবায় ধরে, যেগুলো কিছু প্রচলিত অসুখের নাম আছে আমাদের মধ্যে। এই ফাঁকে আরেকজন চরিত্র আমরা দেখতে পাই, সেটা হচ্ছে শুভর পরিচিত ডক্টর হারুন, যে কিনা মুন্সীগঞ্জের দেবক বাজারে থাকেন এবং বাবার সাথে ঝগড়া করে তিনি সেখানে চলে গেছেন, বেশ নিভৃতে থাকেন। ভদ্রলোক সেখানে প্র্যাকটিস করেন, বিএস ডাক্তার হয়ে সে অজপাড়াগাতে পড়ে আছে বলে স্বপ্নিল, লিপি এরা সবাই তাকে হাতুড়ি ডাক্তার বলে খেপায়। এবং এরপরে আমরা একটা প্ল্যান দেখেছি, আমরা বেশ খণ্ড খণ্ড কিছু ভয়ের ব্যাপার দেখেছি। একবার দেখলাম আমরা শুভ এবং মাশফিক নদীর ঘাট থেকে একটা মরা লাশ নিয়ে আসে, যেটা এখন পর্যন্ত আমরা জানি না কারণটা কি। সেখান থেকে বোঝা গেছে শুভ বেশ সাহসী ছেলে, নিয়ে এসে থানায় সে বেয়ারিশ লাশটি দিয়ে দেয়। এবং আমরা ডক্টর হারুনের চরিত্রটি খুব অদ্ভুত লাগছিল, এর আগের পর্বের শেষে আমরা বলেছি, অনেকেই আমাকে লিখে পাঠিয়েছেন যে তারা মিস করে গেছেন, আমি যেন গল্পটি একটু ধরিয়ে দিই তাহলে তারা বুঝতে পারবে, সেই কারণে আমার ফিরে এসে আবার বলা। তো যেটা দেখছি যে ডক্টর হারুনকে নিয়ে শুভ, মাশফিক এবং স্বপ্নিল ওর তারা সবাই প্ল্যান করে, তারা এবং লিপি, যে মাশফিকের বাড়িতে বারবিকিউ পার্টি হবে, আড্ডা মারা হবে সেখানে। তো সেখানে গিয়ে সবাই দেখলো যে মাশফিক বারবিকিউ পার্টি বলে কিছু হচ্ছে না, পার্টি হচ্ছে, তবে সে বাড়ি থেকে খাবার আনিয়েছে। এবং সেখানে খাবার আনাবার পর দেখা গেল যে ডক্টর হারুন সেখানে চলে এসেছে এবং সবাই কৌতূহল বশত ডক্টর, তারা গান করলো, হারুনের কাছ থেকে গল্প শুনতে চাইল। তো অদ্ভুত কাহিনী বললেন ডক্টর হারুন, তিনি মুন্সীগঞ্জে থাকাকালীন একবার অদ্ভুত এক ঘটনা ঘটেছিল, একটি লোক মধ্যরাতে তাকে ডেকে নিয়ে যায়। আমরা দেখলাম সেই লোকটি তাকে নিয়ে যায়, কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বলে না, একজন অসুস্থ রোগীর কথা বলে নিয়ে যায়। পরে দেখা গেল একটি কবরস্থানে নিয়ে গেছে তাকে সেই মাঝরাতে, এবং সেখানে একটি লাশ পড়ে আছে এবং সেটি সেই লোকের লাশ। তারপরে অজ্ঞান হয়ে যায় ডক্টর হারুন, তারপরে তিনি কিছুই বলতে পারে না, মামলা মোকদ্দমা অনেক কিছু হয়। এরপরে আমরা কি হবে সেটা জানব ছোট্ট একটা বিরতি নিয়ে। রাত একটা বিরতির পরে আমরা দেখতে, আমরা শুনলাম যে লিপি প্রচন্ড মাথা ব্যথায় মাশফিকের মার ঘরে ঘুমোতে গেছে। তারপরে কি হবে সেটা জানতে একটু অপেক্ষায় থাকতে হবে। একটা বিরতির পর পরের পর্ব নিয়ে সরাসরি চলে আসবো, সঙ্গেই থাকবেন। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সাথে আছে শর্মিনা, লিখে পাঠাবেন নাম্বার 2221 যে কোনো মোবাইল থেকে।
FM 89.2.
মাথা ব্যথার কারণে লিপি অন্য রুমে চলে গেল। আর তারপর পরই অদ্ভুত এক বুদ্ধি আসলো শুভর মাথায়। অতি প্রাকৃত বিষয়ে যার কোনো বিশ্বাস নেই তার মাথায় এমন উদ্ভট বুদ্ধি আসবে এটা কেউ কল্পনাও করতে পারেনি। সবাই যখন ডাক্তার হারুনের গল্প শুনে স্তব্ধ, তখন শুভ বলল,
মাথায় একটা প্ল্যান আসছে, বলবো?
কি? সবাই মিলে ঘুম দিবা এমন কোন প্ল্যান?
আরে না, প্ল্যানটা ইন্টারেস্টিং।
কি প্ল্যান বলে ফেললি তো হয়?
প্ল্যানটা হাস্যকর, কিন্তু চল এক্সপেরিমেন্ট করে দেখি।
কি প্ল্যান সেটা বলবি তো আগে।
আমরা প্ল্যান সেট করব।
মাথা খারাপ?
আমি কোন একটা উপন্যাসে পড়েছিলাম, জীবিত মানুষ ঘুমিয়ে থাকলে তার আত্মার ডেকে আনা যায়। চল আমরা লিপির আত্মার সাথে কথা বলি।
মানে কি?
ব্যাপারটা ইন্টারেস্টিং।
লিপি ঘুমাচ্ছে কিনা দেখ তো স্বপ্নে।
আচ্ছা দাঁড়া দেখে আসি। ব্যাপারটা তো ইন্টারেস্টিং বলেই মনে হচ্ছে, কিন্তু কেন জানি মন সায় দিচ্ছে না রে। আচ্ছা দাঁড়া আমি দেখে আসছি।
যদি মৃত আত্মা চলে আসে তাহলে?
আরে ধুর বেটা, তোর কি ধারণা যে আত্মার দোস্ত বন্ধু ডাকলে চলে আসবে? দেখি না একটু মজা করে।
লিপি ঘুমাচ্ছে, আর এদিকে লিপির আত্মাকে প্ল্যানচেটের মাধ্যমে আনার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে পাশের ঘরে। শুধু তাই নয়, মোমবাতি জ্বালিয়ে বলতে গেলে পুরো আয়োজন করেই প্ল্যানচেট করা হচ্ছে। ঘরের লাইট অফ করে ভুতুরে পরিবেশ করে চারজন বসেও আছে। শুভর মুখ হাসি হাসি, তবে বাকি তিনজনের মুখে বিন্দু মাত্র হাসি দেখা যাচ্ছে না। চারজন অন্ধকার ঘরে বসে আছে, আর শুভ বিড়বিড় করে বলছে,
good soul passes by, please come, please come.
তুই গুডাত্তাকে না ডেকে মনে মনে লিপিকে ডাক। রাত বাজে তিনটা, উল্টা পাল্টা করতে করতে কি হয় কি জানি।
কাজের মাঝে কথা বলবি না, উল্টা পাল্টা কিছু হবে না, কোথায় শুধু বিরক্ত। তোরা মনে মনে বিড়বিড় করে লিপির আত্মাকে ডাক,
if any good soul passes by,
আমার
মাথা কাজ করছে না, হঠাৎ করে সবকিছু স্তব্ধ মনে হচ্ছে।
আপনি কি এসেছেন?
আপনি
কি, আমি, তুমি কি লিপি?
আমি তোদের মধ্যে নাই।
নড়িস না, এখন নড়িস না। আমি তো জানি না,
তোরা সব পাগল।
বিদায় দিবি না, তোদের কিন্তু আমি ধ্বংস করে দেবো, তোদের সবাইকে কিন্তু ধ্বংস করে দেবো। আমাকে হত্যা কর, হত্যা কর, হত্যা
কর। কাঁদছে কেন? আমি কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে?
আমাকে যদি না দিলে আমি তোদের কাউকে রাখবো না, কাউকে কাউকে যেতে দিব না। আমাকে যদি দিলে নাহলে মেরে ফেলবো, মেরে ফেলবো।
কি হচ্ছে? দরকার কি ছিল প্ল্যানচেটের?
লিপির ঘুম ভাঙার পর লিপি দেখল পাশের রুমে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। ঘরের জিনিস যেমন উল্টোপাল্টা ভাবে পড়ে আছে, ঠিক তেমনি পড়ে আছে চারটি লাশের চোখই খোলা, আর লাশগুলো হচ্ছে শুভ, স্বপ্নীল, হারুন এবং মাশফিকের। মাঝে মাঝে নর্মাল কিছু বিষয় নিয়ে ঠাট্টার মাশুল যে অনেক বড় করে দিতে হয় তার প্রমাণই এটা। আর ছোট্ট একটি ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করে ঝরে পড়ল চারটি প্রাণ। যদিও কেন কি হয়েছিল সেদিন রাতে তারপরে কেউই বের করতে পারেনি, কি কারণে হয়েছিল, কেন হয়েছিল, কিংবা লিপির সাথে এই ঘটনা যে সূক্ষ্ম একটি সম্পর্ক আছে তা কেউ বুঝতেও পারেনি।
আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সাথে আছি আমি শারমিন। এক অদ্ভুত কাহিনী অদ্ভুত ভাবে শেষ হল। আসলে কি আর জানা গেল না যে জানা যায়নি আসলে কি হয়েছিল, যে লিপি ছাড়া বাকি চারজনই মারা গেল, কিন্তু লিপি ঘুমেছিল তার আত্মাকে এই ঘুমের মধ্যে প্ল্যানচেট করা হয়েছিল। ঘুম জীবন্ত মানুষের ঘুমের মধ্যে তার আত্মাকে প্ল্যানচেট করা যায় কিনা, এরকম অদ্ভুত কথা হয়তো কখনোই আমরা মানে অনেকেই শুনিনি, আমিও কখনো শুনিনি, কিন্তু নিশ্চয়ই কারণ আছে। কারণটা কি, কেন লিপি বা ভয় পেত, আমরা শুরুতে দেখেছি লিপি ঘুমের মধ্যে ভয় পায়। তো যাই হোক, অনেক প্রশ্ন রয়ে গেছে, আমার অনেক প্রশ্ন রয়ে গেছে, তো সেই সব প্রশ্নের উত্তর পাবো আগামী পর্বের কুয়াশায়। অর্থাৎ গল্প কিন্তু এখনো শেষ হয়নি, বাকি পর্ব শুনবো আগামী সপ্তাহে। আর এপিকে জানিয়ে দিচ্ছি, এয়ারটেল বন্ধ, কানেকশন অন করলেই পাচ্ছেন এক টাকার কথা এক টাকা ক্যাশব্যাক এয়ারটেলে, আর 500 MB ফ্রি ইন্টারনেট একেবারে 30 দিনের জন্য, সাথে থাকছে ফ্রি টুইটার ও উইকিপিডিয়া। আর কে দেয় এত সব বোনাস একসাথে, দেয় এয়ারটেল। আচ্ছা, বোনাস পেতে এখনই তাই রিচার্জ করুন 19 টাকা, আর অফার জানতে ভিজিট করুন facebook.com/airtelbaje। আর চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, আর আপনি লিখতে পারেন, আমি এখনো বেশ কিছুক্ষণ আছি, যেকোনো মোবাইল থেকে 2221-এ, এবং 2221-এ যারা লিখে পাঠিয়েছেন তাদের SMS পড়ছি এখন। সব শেষে পাঠিয়েছেন যে তারটা থেকে পড়া শুরু করে পেছন দিকে যাচ্ছি, লিখে পাঠিয়েছে ইমন চিটাগং থেকে, খুব ভয়ানক আর নাইস স্টোরি, আর এটা শিক্ষণীয় একটা গল্প। শারমিন আপি দ্য নেক্সট মানে সেকেন্ড স্টোরির কথা বলছে তো, হ্যাঁ, ওয়াজ অ্যামেজিং। লিখে পাঠিয়েছে এনলেস সাগর চিটাগং থেকে। আনিকা লিখেছে, আনিকা মাইশা লিখেছে নারায়ণগঞ্জ থেকে, আপু আমার ফ্রেন্ড সাইরি ও হয়তো কুয়াশা শুনছে, আচ্ছা অনেক ধন্যবাদ তোমার ফ্রেন্ডকে। উজ্জ্বল দাস পোদ্দার লিখেছেন ধানমন্ডি থেকে, আমার সব স্বপ্ন চালিনি শারমিন আপু, আজকের স্টোরিটা খুব ভালো লেগেছে, আপু তোমার বার্থডে কবে? আমার বার্থডে অনেক দেরি আছে, 19th November। হাই আপু, আমি চামেলি, আজকের কুয়াশা স্টোরি শুনে আমি কেমন করে ঘুমাবো ভাবছি, থ্যাংকস কুয়াশা টিম। আর রোকন লিখেছে চিটাগং থেকে, চিটাগং আনোয়ারা থেকে, হাই শারমিন আপু সেকেন্ড স্টোরিটা খুবই নাইস হয়েছে, থ্যাংকস কুয়াশা টিম। হেভি স্টোরি আপু, আমার ফার্স্ট SMS নিহা লিখেছে। আবির হোসেন লিখেছে EPZ এলাকা থেকে, আপু আমার ফ্রেন্ড রাসেল ও আমি কুয়াশা শুনছি। আপু আমার একটা প্রশ্ন, তুমি কুয়াশায় অভিনয় করো না কেন? আমি অভিনয় না করলে, আমি তো ন্যারেটর, আমার আমি কাহিনী গল্পটা শোনাই, সেখানেই তো আমার ভয়েস আছে, সেক্ষেত্রে আমার প্রয়োজন হয় না অভিনয় করবার জন্য। তবে বলতে পারি না, হয়তো কখনো করতেও পারি, সেটা বলতে খুব একটা ভালো শোনাবে না যে আমি গল্প করছি আবার আমি একটা চরিত্র অভিনয় করছি। যদি কখনো আমার মাঝখানে ঢুকতে না হয় বা ন্যারেশন দিতে না হয়, পুরো একটা না গল্প হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি অভিনয় করতে পারি, কথা দিচ্ছি, সেরকম হলে আমি অভিনয় করবো নিশ্চয়ই। শ্যামন মাদার টেক থেকে লিখেছে, হ্যালো আপু, কেমন আছেন? আজকের গল্প ভালো লাগছে, ভালো থাকবেন, গুড নাইট। ওকে, গুড নাইট। পঞ্চগড় বয় মমিন লিখেছে নিউ মার্কেট থেকে, আপু গল্পটা অনেক ভালো লাগলো। আপু আমি দর্জির কাজ করি, আমরা 11 জন কুয়াশা শুনছি, আমাদেরকে হাই বলে দাও, লাভ ইউ আপু। আচ্ছা, আপনাদের সবাই প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা, কষ্ট করে আমাকে শুনছেন, ধন্যবাদ আপনাদেরকে। ডক্টর আব্দুর রব লিখেছেন নোয়াখালী হাতিয়া থেকে, শ্যামিন আপা তোমার উপস্থাপনা খুব সুন্দর, কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম, থ্যাংকস আপা, অনেক ধন্যবাদ আপনাকে। আপি কাহিনীটা অসম ছিল, অনেকদিন পরে এমন কাহিনী শুনলাম, হ্যাটস অফ টু কুয়াশা টিম, মাশফিক লিখে পাঠিয়েছে। গল্পের চরিত্র ছিল মাশফিক নামে। তাসনিয়া আমাকে ধন্যবাদ জানিয়েছে, রংপুর বয় লিখেছে, আজ ভয় পেয়েছি শারমিন আপু, যাক ফাইনালি ভয় পেলেন তাহলে। আমি শাহাদা থাটহাজারি থেকে লিখেছেন, আজকের গল্পের নাম বেওয়ারিশ লাশ, না আজকের গল্পের নাম বেওয়ারিশ লাশ না, আজকের পর্বের নাম হচ্ছে ভয়ঙ্কর রাত, অর্থাৎ আজকের কাহিনীর নাম ভয়ঙ্কর রাত। আগামী সপ্তাহে আমরা এর পরের পর্বটা শুনবো, মানে এই কাহিনীটা চলছে, শেষ হয়নি, কিন্তু আমরা বাকিটা দেখি কি আছে আগামী পর্বে, অপেক্ষায় থাকতে হবে। মাহফুজ চাঁদপুর থেকে লিখেছে, আমি অনেক দিন থেকে কুয়াশা শুনি, কিন্তু SMS করলাম প্রথম, আজকের ঘটনাটা খুব ভালো লেগেছে, আই লাভ কুয়াশা অ্যান্ড কুয়াশা টিম। কেমন আছো আপু? আমি প্রতি মানডে কুয়াশা শুনি, বাট মেসেজ দিয়ে দেয়া হয় না, আজ দিলাম, অনুরোধ দত্ত ফ্রম চিটাগং। ব্রাহ্মণবাড়ি থেকে ডিজে নজরুল লিখেছে, না শারমিন আপু আমি তোমাকে আর তোমার কুয়াশাকে ভুলতে পারি না, আই লাভ কুয়াশা অ্যান্ড আই লাভ ইউ শারমিন আপু, থ্যাংক ইউ সো মাচ। চিটাগং থেকে নাইম লিখেছে, হাই শারমিন আপু, কেমন আছো? ভালো আছি আমি। আরো লিখেছো, জানি না যদি SMS টা পান তাহলে আপু একটু পড়ে দিয়েন, আজকের কুয়াশা খুব ভালো লাগলো অ্যান্ড ভয়ও লাগলো। সুখ পাখি লিখেছে, বেস্ট কুয়াশা শারমিন আপু, তোমার ভয়েসটা খুব সুন্দর। আচ্ছা, আদনান লিখেছে মিরপুর থেকে, আপনি কি একটা ম্যাচ দেখলাম IPL-এ। আচ্ছা, IPL এর কথা থাকুক, এখন কুয়াশার মধ্যে থাকি আমরা। জিয়াদ লিখেছে কেরানীগঞ্জ থেকে, আমি মিশকাত সজীব শাখওয়াত রাকিব জুয়েল সাদাব মিলে কুয়াশা শুনছি, লাভ ইউ আপু, অসম গল্প। এশা লিখেছে, অনেকদিন পর টেক্সট করলাম, হোপ ইউর ওয়েল। রুম্পা আপু কোথায় হারিয়ে গেল, ভূতের ভয়েসটা কার? বাবারে আমি আর নাই, প্রে ফর মি। রুম্পাপু হারিয়ে যায়নি, দুই সপ্তাহ আগে বোধহয় রুম্পাপুর কাহিনী ছিল, একটা ভুভুজেলা ছিল তার গল্প কাহিনীর নাম, খুব ইন্টারেস্টিং, ভীষণ একটা এই সময় ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে চমৎকার একটি চিত্রনাট্য দিয়েছে আমাদেরকে বহুদিন পর। অবশ্যই রুম্পাপু আছে আমাদের সঙ্গে, কুয়াশা যতদিন থাকবে রুম্পাপুর সঙ্গেই থাকবে, আগামীতে আবার হয়তো রুম্পার কাছ থেকে চমৎকার কোন কাহিনী পাচ্ছি আমরা। সোহেল রানা কেরানীগঞ্জ থেকে লিখে, শ্যামিন আপু হাউ আর ইউ, তোমাদের মাঝে অনেকদিন পর ফিরে এলাম আপু, গল্পটা অনেক ভয় হয়েছে, অনেক ধন্যবাদ। মুফরাত চিটাগং থেকে, ভালো আছো শ্যামিন আপু? আমি আমার ছোট ভাই মাশফিক, কুয়াশা শুনছে, ওকে হাই বলে দাও। হাই মাশফিক, আর এটাকে সবুজ মিয়া, আমি ফার্মাসিতে জব করি মুন্সিগঞ্জ থেকে শুনছি, ডক্টর হারুন আমার পরিচিত, তার ঘটনা সত্য, থ্যাংকস শারমিন আপু। আমি জানি এটা আমাদের স্ক্রিপ্ট রাইটার শান্ত বলতে পারবে। ও, একটা জিনিস ভুল হয়ে গেছে আজকে, ভুল হয়ে গেছে মানে বলা হয়নি, আজকের কাহিনীর নাম ভয়ঙ্কর রাত, সেটা লিখেছেন, নাটরূপ দিয়েছেন মশিউর রহমান শান্ত, অভিনাংশ পরিচালনায় ছিলেন শেগুফতা আবিদ শাড়ি, সাউন্ডে ছিলেন আমাদের সাউন্ড এডিটর খালিদ। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে তাদের নাম বলে দিচ্ছি, স্বপ্নীলের চরিত্রে অভিনয় করেছে কায়নাত, লিপির চরিত্রে শাড়ি, লিপির মা মিনু, শুভর চরিত্রে আপেল, মাশফিকের চরিত্রে রাজু এবং হারুনের চরিত্রে মঞ্জু। আর চলে যাচ্ছি আমার SMS পড়তে। মনি লিখেছে কক্সবাজার থেকে, হাসি কান্না গান ভয় আরো কত কি এসব নিয়েই তো কুয়াশা আপু, খুব ভালো একটা স্টোরি হয়েছে। জিহাদ লিখেছে কেরানীগঞ্জ থেকে, আমি আছে এটা বোধহয় পড়লাম আমি। তামান্না লিখেছে চিটং থেকে, আপু 30 তারিখে আমার SSC রেজাল্ট দেবে, দোয়া করো, কুয়াশা সারা লাইফ ইম্পসিবল। আমার সাথে নাজিয়া ফারজানা আমাকে শুনছে, আজকের স্টোরির নাম প্ল্যানচেট, এম আই রাইট? না, আজকের স্টোরির নাম প্ল্যানচেট না, আজকে ভয়ঙ্কর রাত। শাহিদ লিখেছে, লালবাগ থেকে আজ আমার দাদির কথা মনে পড়ে গেল আপু, সেম তার মতো করে গল্প বলো তুমি আজ থেকে। ছি, দাদির কথা মনে, এটা কে, এটা কি আমাদের শাহিদ ভাই লিখে পাঠিয়েছে নাকি আমাকে? মেহনাজ আক্তার লিখেছে চিটাগাং থেকে, আপু আমার সাথে এশা ফারিহা তোমাকে শুনছে, আপু ডিটেকটিভ স্টোরি শুনতে চাই, যারা বই পড়ে না তারা কুয়াশা স্টোরি থেকে অনেক কিছু শিখতে পারে। আচ্ছা, ডিটেকটিভ স্টোরি আছে সামনেই, আজকে তো এই কাহিনীটা পুরো শেষ হয়নি, এই কাহিনীটা বাকিটা আমরা শুনবো আগামী সপ্তাহে, তারপরে ফাটাফাটি কাহিনী নিয়ে আসি, ডিটেকটিভ কাহিনী, যেটা শুনলে তোমরা খুশিতে আত্মহারা যাবে, কিন্তু এখন বলবো না, সেটা একটা সারপ্রাইজ থাকুক, সুতরাং অপেক্ষা করো, সুতরাং কুয়াশার সাথে থাকতেই হচ্ছে তোমাদের। হাই শামিন আপু, কেমন আছো? কি ভয়ঙ্কর গল্প শুনাইলা, ভয়ে আতঙ্কিত হয়ে গেছি, মনে হয় আজ ঘুমাতে পারবো না, রাত ভোর জেগে থাকতে হবে। এটা লিখেছে ফারুক তামিম। আবির লিখেছে মানিকগঞ্জ থেকে, আপু আমি খুবই ভয় পাচ্ছি। সৌরভ লিখেছে নোয়াখালী থেকে, চাটখিল থেকে, লিখেছে শামিন আপু হাই, আমার ফ্রেন্ড প্রত্যয় শিহাব সাগর কুয়াশা শুনছে, অনেক ধন্যবাদ তোমাদের সকলকে, স্টোরিটা দুর্দান্ত ছিল, সবকিছু নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না, তাহলে প্রবলেম হতে পারে। রিয়াদ লিখেছে অ্যাবসলুটলি রাইট। রিয়াদ অনন্যা লিখেছে ঢাকা থেকে, সালাম জানিয়েছে, তোমাকেও সালাম। শামির আপু কেমন আছো? মন শুধু মন ছুঁয়েছে, গান মঞ্জু রাজু অ্যাপেল ভাইয়া খুব ভালো গেয়েছে কুয়াশা শুনছি। আপেল ভাই মঞ্জু খুবই ভালো গান গায়, রাজুর গলা ফাঁকে ফাঁকে শুনেছি, কিন্তু আপেল ভাইয়ের মঞ্জুবে একদম কি বলবো, তারা নিয়মিত গান করে। কক্সবাজার থেকে সাকিব লিখেছে, হাই আপু আমি কুয়াশার ভক্ত, একজন লোক কুয়াশা আমার আমার কিসের একটা অংশ, ওই আপনার কিসের যে কুয়াশা অংশ সেটাই আমি পড়তে পারলাম না, প্রতি রাতের অংশ না কি লিখেছেন আমি ঠিক বুঝতে পারছি না, আপনি সুন্দর করে লিখে পাঠালে আমি পড়তে পারতাম। আর রাসেল লিখেছে, রাসেল আপনি যে কি লিখেছেন আপনি নিজে একটু ট্রাই করেন, আপনি পড়তে পারেন কিনা এটা, তারপর আবার পাঠান, আমি চেষ্টা করব। তামান্না লিখেছে জুবলি রোড চিটাগাং থেকে, আপু আমার সোনিয়া আন্টি তোমাকে শুনছে, কুয়াশার বই খুব ভালো লাগছে, নেক্সট কুয়াশার বই কখন বের হবে আপু, এই শোটার নাম কুয়াশা কেন? কুয়াশা মানে হচ্ছে যেখানে কুয়াশা পড়লে আমরা কিছু দেখতে পাই না, একটা মিস্ট্রি থাকে না, মিস্ট, কুয়াশা থাকলে কুয়াশার ওপারে কি আছে সেটাকে আমরা জানি, জানি না, এটা রহস্য মনে হয়, সে কারণে এটার নাম কুয়াশা হয়েছে। আর কুয়াশার নেক্সট বই বের হবে আগামী বই মেলায়, কিন্তু কাজ শুরু হয়ে গেছে এখন থেকেই, একটা কাজ আমরা করব সেটা আমরা জানাবো পরে, সেটা তোমাদের সবার হেল্প লাগবে এবং তোমরা সবাই সেটাতে পার্টিসিপেট করতে পারবে, কিন্তু সেটা এখন বলছি না, কিছুদিন পরে জানতে পারবে, জানিয়ে দেবো। নেপাল লিখেছে চিটাগাং থেকে, হাই আপু হাউ আর ইউ? আপু আমি তোমার প্রোগ্রাম জন্য প্রতি সোমবার ওয়েট করি আর শুনি, আই লাভ কুয়াশা, আই লাভ ইউ আপু, আজকের কুয়াশা অনেক অসম, স্টোরিটা অস্থির ছিল আপু, আমি জিন বিলিভ করি ভূত না, কারণ জিন আল্লাহ প্রদত্ত, এরা আমাদের কোন ক্ষতি করে না যদি আমরা তাদের ডিস্টার্ব না করি। রিয়াদ দেখেছেন, আচ্ছা আজকের গল্পটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, আই এম সো এক্সাইটেড, কে লিখেছেন নাম কিন্তু পাঠাননি। আফসার লিখেছে চিটাগাং থেকে, আপু গল্পগুলো অনেক নাইস বাট আমার তেমন ভয় লাগে নাই। আচ্ছা, সবসময় তোমার এই প্রোগ্রাম শোনার জন্য রাত জেগে থাকি, অনেক ধন্যবাদ। মুক্তার লিখেছে মিরপুর গাবতলি থেকে, আই লাভ কুয়াশা, প্রতি সপ্তাহের মতো আজকে শুনছি, ভালো লাগছে। বেইলি রোড থেকে ফারিয়া লিখেছে গুড নাইট জানিয়েছে, গুড নাইট। সৌরভ নোয়াখালীতে পড়েছি, জাকরুল মিরপুর থেকে, কুয়াশা সত্যি কুয়াশা যাতে রয়েছে, খুব গুড ফিলিং। ওকে, সিদ্দিক লিখেছে কুয়াশা শুনে আমার খুব ভয় করছে, ভয় দেখানোর জন্য তো কুয়াশা শোনাচ্ছি, ভয় যাতে পান আপনারা বা তোমরা পাও। কুমিল্লা বয় লিখেছে, লাভ কুয়াশা তুমি নাই মজা নাই, সব মজা তোমার কণ্ঠে, আমি তো আছি, আমি ছিলাম না কোথায়। চিটাগং থেকে লিখেছে মনসুরাবাদ মিয়াবাড়ি থেকে, আমি জুয়েল, আমার ফ্রেন্ড সালাউদ্দিন শুনছি, আমাদের পক্ষ থেকে তোমাকে থ্যাংকস, অসম একটা স্টোরি শোনাবার জন্য, ইউ আর মোস্ট ওয়েলকাম। অনিকা মাইশা লিখেছে নারায়ণগঞ্জ থেকে, আপু আমার ফ্রেন্ড শুনছে, ও ওকে, এখন দেখবো যে একদম আবার এখন কারা পাঠিয়েছে সেটা একটু পরে, তারপর আমি বিদায় নিচ্ছি। রোকন লিখে দিচ্ছি চিটাগং আনোয়ার থেকে, আপু এই কুয়াশা স্টোরিটা বিপি ভাই শুনছে কি বলতে পারবো না। আপু আমার নাম রুমেল, আমার তো ঘুমই ধরে না, এখন কি করি? চেষ্টা করো ঘুমিয়ে যাবে, 100 থেকে উল্টো দিকে গুনতে থাকো চোখ বন্ধ করে। আপি আমি জিয়ন উত্তরা 14 থেকে। ইউ আর সো সুইট আপি, আজকের স্টোরিটা অসম ছিল। ডক্টর রাজীব লিখেছে লাভ ইউ শারমিন, অনেক ধন্যবাদ রাজীব, ডক্টর রাজীব আপনাকে। মাহমুদ লিখেছে টঙ্গী থেকে সায়েন্স ফিকশন আনা যায় না, সায়েন্স ফিকশন ঠিক কুয়াশার সঙ্গে যায় না। আপু আমি আলভি, আমি ভয় লাইট, ও আমি ভয় লাইট অন করে দিয়েছি। আপু তোমার ভয়েসটা অনেক ভালো, অনেক ধন্যবাদ। পিঙ্কি লিখেছে ধলপুর থেকে, শামিন আপু কেমন আছো? অল টাইম আমরা দুইজন মিলে কুয়াশা শুনি, বাট আজ আমি একা। এনিওয়ে আপু নাইস স্টোরি। শুভ লিখছে মুন্সিগঞ্জ থেকে, থ্যাংকস শান্তকে আমাদের স্টোরিটা শেয়ার করার জন্য। অবশ্যই শান্তকে থ্যাংকস, কারণ স্ক্রিপ্ট রাইটারের কৃতিত্ব সবচেয়ে বেশি আমি মনে করি। অন্যান্য অভিনয় করে সেটা অন্য জিনিস, কিন্তু মূল হচ্ছে যে কাহিনীটা লিখে তার মূল কৃতিত্ব তার। আপু আমি আবির, চিটাগং থেকে, প্লিজ SMS টা পড়ো, এখন SMS করলাম, টাকা ছিল না তাই আজকে অনেক ভয় পেয়েছি। হিল্লোল লিখেছে ধামরাই থেকে, আপু খুব ভয় পেলাম, আর আমার জন্য দোয়া করবেন, 30th May আমার SSC রেজাল্ট দিবে, অল দ্য বেস্ট, খুব ভালো হবে তোমার পরীক্ষার ফল। রনি লিখেছে আপু আরো ভয় স্টোরি শোনাতে হবে আমায়। রুবিন নারায়ণগঞ্জ থেকে লিখেছে আসলে আচ্ছা থ্যাংক ইউ। ওকে আদিত্য লিখেছে আপু বিপি ভাইকে একদিন নিয়ে আসো কুয়াশায়, এটা তো ঠাট্টার ফাজলামি শোন, আর তাহলে নিশ্চয়ই নিয়ে আসতে, আরো তো ফিট হয়ে যাবে ভয়। আর খুবই ভয় পাচ্ছে শ্যাম, আপু তুমি কখনো ভুল করো না, তুমি স্ক্রিপ্টের নাম বলেছি তো অবশ্যই। আকাশ কাকরাইল থেকে লিখেছে শারমিন আপু তুমি কখনো ভুল করো না, এটা কি লিখেছেন? আমি শুরুতে স্ক্রিপ্ট রাইটারের নাম বলে দিয়েছি, স্ক্রিপ্ট রাইটারের নাম শুরুতে বলি, তুমি যেটা বুঝতে পারোনি সেটা হচ্ছে আমি কাহিনীর নাম কখনো শুরুতে বলি না, কারণ অনেক সময় কাহিনীর নাম বললে বোঝা যায় কাহিনীতে কি থাকতে পারে, সে কারণে একেবারে শেষে বলি। হ্যালো আপু কেমন আছো? কুয়াশা আমার খুব ভালো লাগে, আমি ফয়সাল কক্সবাজার থেকে। ডিয়ার আপু কংগ্রেচুলেশনস টু ইউ এন্ড কুয়াশা টিম। আচ্ছা শিবলু লিখেছে সিরাজগঞ্জ থেকে। আসাদুল গাজীপুর থেকে লিখেছে অন্যরকম ঘটনা, এরকম ঘটনা জীবনেও শুনিনি, নাইস স্টোরি। ওকে একেবারে শেষে চলে যাই, শেষ পরে বাড়ি যাব। আব্দুস সামাদ চিটাগং থেকে লিখেছে আজকে কুয়াশা শুনে খুবই ভয় পেয়েছি। মোহাম্মদ ওসমান লিখেছে শারমিন আপু আমি তোমার নতুন বন্ধু, আপু অনেক মজা পেয়েছি। আবির টাঙ্গাইল থেকে শামিন আপু কেমন আছো? আই লাভ কুয়াশা এন্ড ইউ। শিউলি নাসিরাবাদ চিটাগং থেকে আপু আমি শ্রাবণী, আমার SMS পড়া হয় না কেন? শ্রাবণী আমি প্রথম তোমার SMS পেয়েছি, আমি এর আগে পাইনি। শামিন আপু হাউ আর ইউ, আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন চিটাগং থেকে, আজকের কুয়াশাটা আমার খুব ভালো লেগেছে। ওকে থ্যাংক ইউ। রুমেল লিখেছে 100 থেকে উল্টা গুনে শেষে ঘুম ধরেছে, গুড নাইট, ওকে ঘুমিয়ে পড়ো, গুড নাইট। দেলবার লিখেছে শামিন আপু আমার বুক এখনো বুক ধরফর করছে এখনো। ওকে এই কাহিনীর বাকি অংশ শুনবো আমরা আগামী সপ্তাহে। শেষ SMS পড়ছি, মুফরাত লিখেছে চিটং থেকে আপু আমার প্রিয় ছোট ভাই নাম মাশফিক, ভালো আছে শামিন আপু? আমার ভাই মাশফিক কুয়াশা শুনছে। ওকে আরে মাশফিক একটা চরিত্র ছিল আজকে। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকবার জন্য, আর এই কাহিনীর বাকি অংশ নিয়ে চলে আসবো আগামী সোমবার, আর আগামীকাল আমার সঙ্গে কথা হচ্ছে রাত 9টায় তারা রামপানি। সবাই খুব ভালো থাকবেন, গুড নাইট।
Show presents Kuasha.